साक्षी संडे सस्पेंस कान तान उत्तेजना
রাত তখন প্রায় দুটো। ঘুমটা হঠাৎই ভেঙে গেল। পুরো রুমটাই রীতিমতো ঠান্ডা। রাতে শোবার সময় বেশ গরমই লাগছিল, তাই টেম্পারেচারটা বেশি কমিয়ে ফেলেছিলাম।
বাপরে, টেম্পারেচারটা তো বাড়িয়ে রেখেছো কেন? কোথায় একটু আরাম করে ঘুমাবো? এদিকে দাও দেখি, কমিয়ে দিই একটু।
বেশি কমাবে না কিন্তু, আমার অস্বস্তি হয়।
তো বড় আজব ব্যাপার, অঘ্রাণ মাসে এসি ছাড়া যার ঘুম হয় না সেই কিনা বলছে ঠান্ডা লাগছে।
ও মিঠু, আমি ঠিক শুনছি তো? একই কথা শুনি আজ মন্থরার মুখে। মিঠু, কি হলো, কি বললে?
ওর দিকে তাকাতেই দেখি মিঠুর চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখের পেশি শক্ত হয়ে আছে, যেন কোনো অচেনা মানুষকে দেখছি আমি। কিন্তু আমি তাকাতেই ও মাথাটা নিচু করে ফেলল, মুখটাও আবার কেমন যেন কোমল হয়ে গেল।
বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য জয়দীপ চক্রবর্তীর লেখা কাহিনী মন্তর তন্তর। জয়দীপ চক্রবর্তী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কবিতা পাক্ষিক সম্মান ও দীপযান সম্মানের মতো নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। মন্তর তন্তর উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় নবকল্লোল পত্রিকায় 2023 সালের অগস্ট মাসে। 2024 সালের জানুয়ারি মাসে উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ধানসিঁড়ি প্রকাশন থেকে। এই গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন জিনিয়া রায়। শুরু হচ্ছে মন্তর তন্তর।
মিঠু আমার স্ত্রী, বরাবরই শান্ত নম্র স্বভাবের মেয়ে, একেবারে জলের মতো। আমাদের 5 বছরের প্রেম, 3 বছরের সংসার, এর মধ্যে কখনোই উঁচু স্বরে কথা বলতে বা ঝগড়া করতে দেখিনি। পছন্দ হোক বা না হোক, আমার মতের বিরুদ্ধেও যায়নি কখনো মেয়েটা। সংসারে এমন সর্বংসহা স্ত্রী থাকা মানে সেই স্বামী তো রীতিমতো সৌভাগ্যবান। উল্টে আমারই মাঝে মধ্যে মিঠুর এই সবকিছু মেনে নেওয়া ব্যাপারটাই বিরক্তি লাগে। কেন জানি না মনে হয় ও নেহাতি আমাকে খুশি করতে নিজেকে ক্রমশ একটা রোবটে পরিণত করে তুলছে, যার নিজস্ব কোনো মতামত নেই, ইচ্ছে অনিচ্ছে নেই। আমার বন্ধু সৃজন আর জিশানের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। আমার কথায় দুজনেই যার পর নাই বিস্মিত।
ভাই, মনের মতো বউ পেয়েছো তো, তাই আমাদের সামনে এত ন্যাকামি করছে। পড়তে আমার বউয়ের মতো খান্ডারনির পাল্লায়, বুঝতে কত ধানে কত চাল, মাইরি বলছি জীবনটা না একেবারে হেল হয়ে যেত।
শোন ঋষি, ভগবানকে ধন্যবাদ দে যে মিঠুর মতো একটা মেয়েকে নিজের জীবনে পেয়েছিস। সত্যি কথা বলতে কি, আমরা ভাই তোকে ব্যাপক ঈর্ষা করি। সুযোগ থাকলে না তোর বউয়ের সঙ্গে নিজেদের বউ পাল্টা পাল্টি করে নিতাম।
ঠিক আছে ভাই, তোমাদের কমপ্লিমেন্টটা আমি মিঠুর কাছে পৌঁছে দেবো, ঠিক আছে? তাই সত্যি বলতে কি, এ হেন মিঠুর কাল রাতে ওই রকম রাগ দেখে আমার রাগ নয় বরং মজাই লেগেছিল। একটু অবাকও হয়েছিলাম, আর এটাও ভেবেছিলাম পরে এটা নিয়ে জমি ওর লেখপুল করা যাবে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। মনে হল মিঠু যেন পাশে নেই। চাদরটা টানতেই বুঝলাম হ্যাঁ, ঠিক ধরেছি, বিছানার দিকটা খালি।
মিঠু,
তুমি কি বাথরুমে নাকি?
বিছানা ছেড়ে উঠে পড়লাম।
না, বাথরুম তো খালি, এত রাতে কোথায় যেতে পারে? ও মিঠু, কোথায় গেলে?
কেন জানি না বুকের ভেতরটা ধড়ফড় করতে শুরু করল। আসলে গত সাত দিন ধরেই ওর মধ্যে একটা অদ্ভুত অস্বাভাবিকতা লক্ষ্য করছি। বাপের বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই কেমন যেন, মানে আমার চেনা মিঠুকে কি আমি ফেরত পাব না? ঘরের আলোটা জেলে দেখি দরজাটা খোলা।
মিঠু?
না, কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঘরটাও অন্ধকার, ঘরগুলো জুড়ে কেমন যেন অস্বস্তিকর একটা ফ্যাকাশে ছায়ায় ঢাকা সবকিছু।
মিঠু, 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 তুমি তুমি কোথায়? শুনতে পাচ্ছ? আশ্চর্য ব্যাপার, এই মাঝরাতে গেল কোথায় মেয়েটা? ও মিঠু!
আমি পা টিপে টিপে ছাদে উঠতে লাগলাম। বাইরের দরজা, কলতলার দরজা সব বন্ধ। একটা একটা অজানা ভয় বুকের মধ্যে কেমন কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সিঁড়ির শেষ ধাপে এসে দেখি ছাদের দরজাটা হাট করে খোলা। এই সময় ছাদের দরজা খোলা, তাহলে কি? হ্যাঁ, মিঠু আকাশ দেখতে ভালোবাসে জানি, কিন্তু রাত আড়াইটের সময়, তাও আবার একা একা? না না, এ অসম্ভব। যে মেয়েটা সন্ধ্যের পরে ছাদে যেতে রীতিমতো ভয় পায়, ছাদে যাওয়ার ইচ্ছে হলেই আমায় জোর করে টেনে নিয়ে যায়, সেই মিঠুই আজ ছাদের ধারে দাঁড়িয়ে আছে একা, একেবারে একা। প্রথমে মনে হল বোধহয় আমার চোখের ভুল, কিন্তু না, উত্তরের দিকের কদম গাছের একটা ডাল ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আকাশ চাঁদ শূন্য, তারার ম্লান আলোয় দেখলাম ওর খোলা চুল, একঢাল কালো সাগরের মতো নেমে এসেছে ওর পিঠের ওপর। এই এই মিঠুকে আমি চিনি না, চিনি না আমি। কত সময় আদর করে মিঠুর খোঁপাটা খুলে দিলেই সে রীতিমতো রেগে উঠত, হা হা করে বলে উঠত,
একদম এরকম অসভ্যতা করবে না বলে দিচ্ছি। তুমি জানো না সূর্য ডোবার পর ভরন্ত মেয়েদের চুল খুলে রাখতে নেই?
তাই নাকি? তা কি হয় খুলে রাখলে?
অনর্থ হয়, বুঝলে মশাই?
মিঠু, এসব বাজে কথা কে বলেছে তোমায় বলতো?
বাজে কথা নয় ঋষি।
আলবাত বাজে কথা,
আমার ঠাম্মি বলতেন, রোজ সন্ধে হবার আগেই ফিতে দিয়ে আমার চুল বিনুনি করে দিতেন ঠাম্মি। জানো ঋষি, ঠাম্মি মারা যাওয়ার পর আর কেউ ওইভাবে আমার চুল বেঁধে দেয়নি। আমার কি মনে হয় জানো, ঠাম্মি তো তোমায় আর দেখতে পেলেন না, কিন্তু তোমার সঙ্গে দেখা হলে তোমায় খুব ভালোবাসতেন।
ঠাম্মি যে মিঠুর বড্ড আদরের সেটা এতদিনে বুঝে গেছিলাম। এতবার ঠাম্মির গল্প শুনেছি, আর তার সঙ্গে দাদুর কথাও। তারানন্দ অবধূত, একসময় সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গিয়েছিলেন সাধনা করতে, ফিরেছিলেন পাঁচ বছর পর, মাথায় জটা, পরনে রক্তবস্ত্র। সেই সময়টায় তিনি কোথায় ছিলেন, কি করছিলেন কেউ জানত না। এই নিয়ে কেউ কিছু প্রশ্ন করলেই দাদু কপালে হাত ঠেকিয়ে বলতেন,
সে বড়ই আশ্চর্য জগৎ, গুরুমার অসীম কৃপা ছিল বলেই জন্মচক্ষুতে সেই অদ্ভুত জগতের দেখা পেয়েছে।
সংসারে ফিরলেও দাদুর আর সংসারই হয়ে ওঠা হয়নি। সন্ধ্যের পর নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সাধনা করতেন। মিঠুর দাদুর কথা শুনলেই আমার ভারী রোমাঞ্চ হতো। ঠাকুর দেবতা বা মন্ত্রতন্ত্রে খুব বেশি বিশ্বাস আমার কোনোকালেই ছিল না, তবু চোখে না দেখলেও এইসব কথা শুনে তার সম্পর্কে আমার মনে বেশ একটা সম্ভ্রম তৈরি হয়ে গেছিল। মিঠুর বাপের বাড়িতে ওর দাদুর একটা ছবি দেওয়ালে টাঙানো আছে, ছবির নিচে লেখা তারানন্দ অবধূত। পরে মিঠুই বলেছিল যে সেটা ওর দাদুর সাধন নাম। বাড়ি ফেরার পর থেকে দাদু আমৃত্যু নিজের পিতৃদত্ত নামটা আর ব্যবহার করেননি। দরজার চৌকাট পেরিয়ে ছাদে গিয়ে দাঁড়াতেই মনে হল মিঠু যেন কারো সঙ্গে কথা বলছে। ফিস ফিস করে, তাহলে কি এত রাতে ফোনে কারো সঙ্গে গোপনে? বুকটা ধড়াস করে উঠল, কিন্তু কথাটা মনে হতেই সঙ্গে সঙ্গে নিজের উপরে রাগ হল। এসব কি যাতা ভাবছি আমি? মিঠুর হাতে তো কোনো ফোনই নেই, আর তাছাড়া আমার মিঠু অমন মেয়েই নয়। আমি ছাদের আলোটা জ্বালিয়ে দিতেই চমকে উঠেই মিঠু পিছন ফিরে তাকালো, আর আমাকে দেখা মাত্রই তার মুখটা বিকৃত হয়ে গেল তীব্র রাগে। কদম গাছটার কাছ থেকে এক ছটকায় সরে এলো সে, আর সঙ্গে সঙ্গেই পুরো গাছটা জুড়ে যেন তোলপাড় শুরু হয়ে গেল। একটা পেঁচা বিশ্রী শব্দে ডেকে উঠল, কয়েকটা বাদুড় আমার মাথার উপর দিয়ে উড়ে গেল, আর একটা তীব্র পোড়া গন্ধে ভরে গেল ছাদটা। ভয়ে আমার সারা শরীর কাঁপতে শুরু করেছে। একটা অদ্ভুত জমাট বাঁধা গুমোট পরিবেশ, আর তারই মধ্যে গাছটা ডালপালা সমেত জোরে জোরে কাঁপতে শুরু করলো। মিঠু চিৎকার করে উঠল,
আলো জ্বালে কেন? হ্যাঁ, নেবাও নেবাও, এক্ষুনি নেবাও, আমার আমার চোখ ঝলসে যাচ্ছে, আমি আমি অন্ধ হয়ে যাব, আলো নেবাও নেবাও বলছি।
আমি থতমত খেয়ে তাড়াতাড়ি সুইচটা অফ করলাম। অন্ধকারে ওর কাছে গিয়ে পিঠে হাত রাখতেই মিঠু ছিটকে সরে গেল। মিঠু মিঠু, কি হয়েছে তোমার?
ঘরে ওই ঠান্ডায় দম বন্ধ হয়ে আসছিল আমার, ওই ঠান্ডা ঘরে শুয়ে আমার আমার পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। একা একা ওই লাশ কাটা ঘরে শুয়ে থাকার সময়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আমার।
কি লাশ কাটা ঘরে? কি আজে বাজে কথা বলছো মিঠু?
কিন্তু আমি যে আর মরতে রাজি নই।
মরতে?
এই শরীরটার মধ্যে অনেক দিন, আরো অনেক দিন বেঁচে থাকতে হবে আমাকে।
মানে? মিঠু কিছুক্ষণ স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল, তারপরই মিঠুর সেই বিকট হাসিতে আমার বুকের রক্ত জমে হিম হয়ে গেল। আমি আমি কোনো মতে ওর কাঁধে হাত রাখলাম। মিঠু মিঠু, চলো চলো ঘরে যাই প্লিজ। দেখো আমি আমি এসি বন্ধ করে দিয়েছি, এখন আর ঠান্ডা লাগবে না তোমার। মিঠু 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 প্লিজ আমার সঙ্গে চলো প্লিজ। আচমকাই মিঠু আমাকে জড়িয়ে ধরল, এত জোরে যে আমার দম প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল। আমি শরীরের সবটুকু শক্তি দিয়ে ওকে কিছুতেই সরাতে পারছিলাম না। আমার ঠোঁটের ওপর সে নিজের ঠোঁটটা চেপে বসালো, দাঁত দিয়ে কামড়ে ধরল ঠোঁট দুটো। তীব্র ব্যথায় কোঁকিয়ে উঠলাম আমি, ঠোঁটের কষ বেয়ে নেমে আসছে একটা নোনতা স্বাদ। কিন্তু মিঠু কিছুতেই থামছে না, প্রতিটা রক্তবিন্দু চুষে নিচ্ছে আমার ঠোঁট থেকে, যেন একজন তৃষ্ণার্ত প্রাণ ভরে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। হঠাৎ আবার সেই পোড়া গন্ধে চারিদিক ভরে উঠল, আমার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে, মাথার ভেতর সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি অচেতন হয়ে পড়ছি, শরীরটা অবশ হয়ে আসছে। আর ঠিক তখনই তখনই হঠাৎ যেন ছাদের এক প্রান্তে কুয়াশার মতন একটা অবয়ব ভেসে উঠল। সাদা থান পরা একজন মহিলার অবয়ব। মুখটা দেখা না গেলেও মনে হচ্ছিল ওই ছায়ামূর্তি তাকিয়ে আছে আমার দিকেই। মুহূর্তের মধ্যে সেই অবয়ব থেকে কুয়াশার একটা অংশ এগিয়ে এসে আমাদের ঘিরে ফেলল, আর সেই বিট ঘুটে পোড়া গন্ধটাও বদলে গেল একটা একটা পুজো পুজো গন্ধে। আর ঠিক তখনই মিঠুর হাতের চাপও আলগা হয়ে গেল। আমার বুকের মধ্যে লুটিয়ে পড়ে মিঠু হঠাৎ কেঁদে উঠল।
তুমি তুমি যেও না, তুমি যেও না।
আমি কোথাও যাচ্ছি না।
নাহলে ও আমাকে শেষ করে ফেলবে।
কে মিঠু, কে কে তোমাকে শেষ করে ফেলবে, কি বলছো মিঠু?
মিঠু, মিঠুর শরীরটা নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল। তড়ি ঘড়ি তার শরীরটা কোলে তুলে নিচে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। শিশুর মতো ঘুমিয়ে রয়েছে আমার মিঠু, কিন্তু কিন্তু আমার বুকের ভেতরে তখনও যেন কেউ হাতুড়ি পেটা করছে। না, আর দেরি করা চলে না। মিঠুর এই অস্বাভাবিক আচরণ, কালকেই ডক্টর গুহর কাছে নিয়ে যেতে হবে ওকে।
কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, মঙ্গলবার। এই চরম সাধনার জন্য আজই উপযুক্ত রাত্রি। নদীর তীর থেকে খানিকটা দূরে জঙ্গলের গভীরে এসে থামলেন আত্মানন্দ। তার সামনে একটি প্রাচীন বেলগাছ, তার কাঁধে একটা শবদেহ। বেলগাছের নিচে তিনি অতি সাবধানে সেই দেহটি নামিয়ে রাখলেন।
আজ তবে দীর্ঘকালের অপেক্ষার অবসান। আহ, কি সুন্দর চেহারা ছেলেটির! নদীর ধারে পড়েছিল, সাপের কামড়ে বেচারার প্রাণটা গেছে। কেউ হয়তো পুনর্জীবনের আশায় ভাসিয়ে দিয়েছিল। না, শরীরটা দেখছে এখনো বাসি হয়ে যায়নি, গলে টলেও যায়নি। এ দেহ আমার জন্য স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। আজ আমার সিদ্ধির পূর্ণতা ঘটবে। আজ থেকে শুধু মানুষই নয়, মৃত আত্মারাও হবে আমার আজ্ঞাবহ। সবাই সবাই আমার আজ্ঞাবহ হয়ে আমার ইচ্ছানুসারে কাজ করবে।
একটি গাছের কোটরে প্রজ্জ্বলিত মশালটি স্থাপন করলেন আত্মানন্দ। সাধনার জায়গাটা ধুয়ে মুছে তিনি বলির জন্য তিল, কুশ এবং ধূপ দীপ সাজিয়ে রাখলেন পরিপাটি করে। তারপর অর্ঘ সাজিয়ে বীজ মন্ত্র জপ করলেন সহস্রবার। আর ঠিক সেই সময় হঠাৎ একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো সাধনার জায়গা ঘিরে। মশালের আগুন কেঁপে উঠল, প্রদীপও যেন প্রায় নিভেই যায়। আত্মানন্দ নিজেও কেঁপে উঠলেন ভেতরে ভেতরে।
একই একই আজ তো আকাশে মেঘ নেই, গত পাঁচ দিন ধরে আমি শুদ্ধাচারে আছি। তাহলে ক্রিয়া শুরু হওয়ার আগেই এত বিঘ্নের আভাস কেন? না না, আজ কিছুতেই ব্যর্থ হব না, কিছুতেই এই শুভ মুহূর্তকে নিষ্ফল হতে দেওয়া যাবে না। সেবারে সফল হইনি ঠিকই, কিন্তু এইবারে এইবারে আর ব্যর্থ হব না, না কিছুতেই না।
আত্মানন্দ চোখ বুজে দ্রুত ক্রিয়া শুরু করলেন। তার মনে ভেসে উঠছে অতীত। গুরুদেবের তত্ত্বাবধানে একসময় তিনিও এই সব সাধনা শুরু করেছিলেন। তখন তাঁর সঙ্গে ছিলেন আর এক গুরুভ্রাতা তারানন্দ। তারানন্দের বয়স তাঁর চেয়ে বেশ কিছুটা বেশি এবং সাধনেও তিনি বেশি দক্ষ ছিলেন, কিন্তু নিজের ব্যর্থতাকে আত্মানন্দ কিছুতেই মেনে নিতে পারেননি। তারানন্দের প্রতি ঈর্ষায় তাঁর মনটা বিষিয়ে গিয়েছিল, আর সেই ঈর্ষা থেকে জন্ম নিয়েছিল প্রবল ক্রোধ। যেন তেন উপায়ে তারানন্দের ক্ষতি করতে চাইতেন তিনি, অথচ নিজের সাধনার পুণ্যে ও গুরুকৃপায় তারানন্দ বারবার সেই সব ক্ষতি এড়িয়ে যেতে পারতেন। তাঁর প্রতি আত্মানন্দের এই মনোভাব তারানন্দের অজানা ছিল না, কিন্তু তারপরেও কি অদ্ভুত নির্বিকার থাকতেন তিনি। গুরুদেবও সবই জানতেন, বুঝতেন। আত্মানন্দের ঈর্ষা ও ক্রোধের বহিঃপ্রকাশ ক্রমশ বাড়তে থাকলে গুরুদেব তারানন্দকে কোথাও একটা পাঠিয়ে দেন। সেই থেকে তাঁদের দুজনের আর কখনোই দেখা হয়নি। গুরুদেব তাঁকেও আশ্রম থেকে বিতাড়িত করেছিলেন। বনে জঙ্গলে দীর্ঘদিন কাটিয়ে অবশেষে নদীর তীরবর্তী একটি গ্রামে স্থিত হন আত্মানন্দ। সেখানে তিনি ভক্ত পেয়েছেন, খ্যাতি পেয়েছেন, বিত্তশালী হয়ে উঠেছেন ভক্তদের কৃপায়। সময় নাকি সকল ক্ষতের নিরাময় ঘটায়, তবে আত্মানন্দের ক্ষেত্রে তা ঘটেনি। সময় যত পেরিয়েছে, তারানন্দের প্রতি তার অন্তরের ক্রোধের আগুন যেন ততই বেড়েছে। কিছুদিন আগেই একবার সুযোগ এসেছিল তার পুরনো শত্রুতা মিটিয়ে নেওয়ার। একদম হঠাৎই এক ভক্ত বাড়িতে গিয়ে তিনি খোঁজ পেলেন তারানন্দের। ভক্তের বাড়ির পাশের বাড়ির দেওয়ালে একখানা ছবি টাঙানো রয়েছে দেখলেন, চেনা মুখ। দেখা মাত্রই মুখটা বিকৃত হয়ে উঠল আত্মানন্দের।
তারানন্দ!
পাশের বাড়ির বারান্দার দেওয়ালে মালাসহ টাঙানো ছবিটা চোখে পড়তেই আত্মানন্দের মনে একসঙ্গে অনেকগুলো অনুভূতি তৈরি হল। তারানন্দকে গুরুদেব দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আত্মানন্দ তাঁর কোনো খোঁজ পাননি, তাই মনের গভীরে এতদিন ধরে পুষে রেখেছেন আক্ষেপ, ঈর্ষা আর ক্রোধ। অবশেষে এতদিন বাদে যখন তারানন্দের খোঁজ পেলেন, তখন জানতে পারলেন যে তিনি ইতিমধ্যেই দেহত্যাগ করেছেন। সব মিলিয়ে আত্মানন্দ কৌতূহল চেপে রাখতে পারছিলেন না, কিন্তু এসব বিষয়ে প্রগল্ভ হলেও চলে না, তাই ভক্ত পরিবারটির সাহায্যেই আত্মানন্দ ধীরে ধীরে তারানন্দের পরিবার সম্পর্কে সব কিছু জেনে নিলেন। সেই সময় ঘটনাক্রমে মিঠু তার বাবা মায়ের কাছেই ছিল।
তাহলে তারানন্দ ইহলোকের মায়া ত্যাগ করেছেন, বেশ বেশ। আর এই তার পৌত্রী মিঠু, আহা কি মিষ্টি নাম! মেয়েটি বেশ শ্রীময়ীও বটে, বিবাহিত, স্বামী নিয়ে সুখেই জীবন কাটাচ্ছ তুমি, তাই না মিঠু? কিন্তু কিন্তু না, তা তো হওয়ার নয় দিদি ভাই। তুমি যে তারানন্দের পৌত্রী, এটাই তোমার অপরাধ, তাই এই সুখ তোমার কপালে যে সইবে না, কিছুতেই সইবে না।
আত্মানন্দের চোখে আবারও হিংসার আগুন জ্বলে উঠল। মনের ভাব সামলে নিয়ে তিনি পুনরায় শুরু করলেন সাধন ক্রিয়া। পূর্ব দিকে মুখ করে বসে মনে মনে বীজ মন্ত্র উচ্চারণ করলেন। পূর্ব দিকে গুরু, দক্ষিণে গণেশ, পশ্চিমে বটুক এবং উত্তরে যোগিনীর অর্চনা করে ভূমিতে কুশ দিয়ে মন্ত্র লিখলেন। যজ্ঞাগ্নিতে রক্তবর্ণ হয়ে উঠেছে তার মুখমণ্ডল, এক মনে উচ্চারণ করে চলেছেন সাধনার মন্ত্র। হঠাৎই চারিদিকে পাখিরা অস্থির হয়ে উঠল। তালগাছের মাথায় তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল শকুনের দল। আর ঠিক তখনই আত্মানন্দের চোখে পড়ল সবটা যেন নড়ে উঠল। ডাকিনী বিদ্যা করায়ত্ত আত্মানন্দের, কিন্তু তবুও বুকের মধ্যে হালকা কাঁপনই অনুভব করলেন তিনি।
কি দুর্যোগ শুরু হলো! না না, হতে পারে না, এখনো তো সময় আসেনি। সব দেহ যেন ক্রমশই রক্তবর্ণ হয়ে যাচ্ছে। না, এ তো হওয়ার কথা নয়। এরকম হলে যে রক্ষে নেই, জেগে উঠে সাধককে গিলে খাবেই মৃতদেহ। কিন্তু এমনটা হচ্ছে কেন? আমার সাধনায় তো কোনো ত্রুটি রাখিনি। হে গুরুদেব, গুরুদেব রক্ষা করুন, গুরুদেব, গুরুদেব রক্ষা করুন, রক্ষা করুন।
কিন্তু না, সব শান্ত হল না, বরং তার চোখ দুটো খুলে গেল। বিস্ফারিত দৃষ্টিতে সে তাকিয়ে রইল আত্মানন্দের দিকেই। তার মুখে ভেসে উঠল এক বজ্র কঠিন হাসি। নিজের কোমর থেকে আত্মানন্দের হাত দুটো সরিয়ে উঠে বসল সেই সব। একে একে পূজোর জন্য রাখা যাবতীয় খাদ্য ও পানীয় গ্রহণ করে ওষায় রাখা গঙ্গা জল দিয়ে আচমন সারল। তারপর আত্মানন্দের বিস্মিত চোখের দিকে চোখ রেখে দৃঢ় স্বরে বলে উঠল,
অনধিকারীর পক্ষে সাধনা করা তো আত্মহননেরই নামান্তর আত্মানন্দ।
কি
তুমি স্মরণ করেছিলে আমাকে, তাই আমি এসেছি। তা না হলে আজ এই সব অনিবার্যভাবেই তোমাকে গ্রাস করত।
আপনি কে? আপনি
সে কি? এরই মধ্যে চিনতে কষ্ট হচ্ছে? গুরুকণ্ঠ কি ভুলে গেছ তুমি?
গুরুদেব!
যাক, চিনতে পেরেছ তাহলে।
আপনি?
আমি তোমাকে আগেই বলেছিলাম এই সাধনায় তোমার অধিকার নেই। তা সত্ত্বেও তোমার সেই সব সাধনার স্বাদ মেটেনি। তুমি অকৃতকার্য হয়েছ একবার।
গুরুদেব, আমি ধৃষ্টতা করেছি, আবারও সব সাধনা শুরু করেছি, কিন্তু আমি যে মাত্র একবারই এই সাধনায় ব্যর্থ হয়েছিলাম, তার মানে তো এটা নয় যে বারবার ব্যর্থ হব।
আত্মানন্দ, এ হল সাধনা, কোন ছেলে খেলা নয়। তুমি স্বার্থপরের মতো এই সাধনা শুরু করেছিলে, ফলস্বরূপ আজ এই সব তোমায় ভক্ষণ করত। আশ্রমে বসে এই বিপদ লক্ষ্য করা মাত্র ছুটে আসতে বাধ্য হয়েছি। হাজার অন্যায় করলেও তুমি যে আমার শিষ্য, তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করাটা আমার কর্তব্য। সঠিক সময় আমি এসে না পড়লে
আশ্রম? আপনার আশ্রম মানে তো?
হ্যাঁ, কামরূপ, নীলাচল পর্বত।
সে কি করে সম্ভব গুরুদেব? অত দূর থেকে এই বাংলার একটা নদীর তীরে?
এই জগতে যে কিছুই অসম্ভব নয় আত্মানন্দ, যোগী মাত্রেই সূক্ষ্ম শরীরে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারেন ইচ্ছে করলেই। এমনকি একই সঙ্গে একাধিক শরীর ধারণ করে বিভিন্ন স্থানে একই সময়ে অবস্থান করতে পারি আমরা। এই যেমন এখন আমি এখানে এই শরীরে প্রবেশ করেছি, আবার কামরূপেও আছি স্বশরীরে।
আপনি আপনার প্রিয় শিষ্য তারানন্দকে এ সমস্তই শিখিয়ে দিয়েছিলেন নিশ্চয়ই,
কিন্তু আমাকে তো
তুমি সাধন প্রক্রিয়াকে নিজ স্বার্থ সিদ্ধিতে কাজে লাগাতে চেয়েছিলে আত্মানন্দ, সম্পূর্ণ যান্ত্রিকভাবে, শুধুমাত্র পুরস্কারের বাসনায়। তাকে তো তুমি ভালোবেসে অর্চনা করনি, আর তাই আলোর পথ খোলা থাকলেও তুমি অন্ধকারের পথে হেঁটেছ চিরটাকাল। আমি তোমাকে বহুবার সতর্ক করেছিলাম, কিন্তু ক্রোধ আর ঈর্ষা আজও তোমার চোখ দুটোকে অন্ধ করে রেখেছে। হৃদয়ে যতক্ষণ দুই প্রকার বোধ উপস্থিত থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের শত্রু ও মিত্র দুই থাকে। কিন্তু এ যে সাধকের কাম্য ভাব নয়, তার মনকে যে আকাশের মতো উদার হতে হবে, হতে হবে শুদ্ধ, পবিত্র ও উজ্জ্বল। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে সে মন তোমার নেই। তুমি ভ্রষ্ট সাধক আত্মানন্দ। তুমি শুধু ঈশ্বরের সাধনাকে ব্যবহারই করনি, নিরীহ মানুষের ক্ষতিও করেছ। এই দুষ্কর্মের শাস্তি তোমাকে পেতেই হবে। ঈশ্বর এ কর্মের জন্য নিশ্চিত দণ্ডবিধান করবেন তোমার জন্যে। এ যাবৎ তুমি যা যা সিদ্ধি লাভ করেছ, সে সমস্তই তিনি হরণ করবেন।
আত্মানন্দ আপাদ মস্তক কেঁপে উঠলেন। এ কি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলছেন গুরুদেব! তিনি গুরুদেবের পা দুটি প্রাণপণে জড়িয়ে ধরলেন।
আমাকে আমাকে রক্ষা করুন গুরুদেব, গুরুদেব ক্ষমা করুন, এই অপরাধের কি কোনই ক্ষমা নেই?
এই অপরাধ অতি জঘন্য আত্মানন্দ, তাছাড়া কর্মফল কেউ রোধ করতে পারে না। তবে তাকে খানিকটা লঘু করা যায় বই কি?
তাই করুন, তাই করুন, তাই করুন গুরুদেব, গুরুদেব তাই করুন।
সবার আগে ওই মেয়েটিকে, মানে তারানন্দের পৌত্রীকে প্রেত মুক্ত করো এখনই। ডাকিনীতন্ত্রের অপব্যবহার করে একটি নিষ্পাপ মেয়ের শরীরে প্রেত চালনা করেছ তুমি। এ ক্ষমার অযোগ্য অপরাধ। সে তারানন্দের পৌত্রী, এটাই তার অপরাধ। ছি, একে চুপ করে রইলে কেন আত্মানন্দ? গুরুর আদেশকেও লঙ্ঘন করার স্পর্ধা দেখাচ্ছ তুমি।
গুরুদেব, আমি জানি না কিভাবে প্রেত প্রত্যাহার করতে হয়।
চমৎকার, বেশ, তাহলে নিজের কর্মফল ভোগ করো তুমি। তোমার সমস্ত সিদ্ধি আমি ফিরিয়ে নিলাম। যে মন্ত্র আমি তোমাকে দিয়েছিলাম, অচিরেই তাও বিস্মৃত হবে তুমি।
আত্মানন্দের সারাটা শরীর কেঁপে উঠল। এক মুহূর্তে তাঁর শরীর থেকে সবটুকু শক্তি যেন নিঃশেষ হয়ে গেল।
না 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 গুরুদেব, গুরুদেব, সাধনার বলে নিজের শরীরকে যেভাবে বন্ধ করে দেখেছি, তা কাজ না করলে যে সেই প্রেত আমাকেই ধ্বংস করে ফেলবে।
শুধুমাত্র ওই প্রেতের মুক্তি না হওয়া পর্যন্ত তোমার প্রাণ রক্ষা করব আমি। এই সব দেহ এখনই দাহ করো, তারপর সোজা চলে যাও কামরূপে। সেখানে ভৈরবী মা তোমার অপেক্ষায় আছেন। ওখানেই খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের।
আত্মানন্দ সাষ্টাঙ্গ প্রণাম জানালেন। গুরুদেবের কণ্ঠে ভেসে এল শেষ আশীর্বাদ।
এ জগতে কিছুই শেষ হয় না। তুমি আবার নতুন করে শুরু করো আত্মানন্দ, ভৈরবী মা তোমাকে পুনর্জন্ম দেবেন। কুকর্মের দ্বারা সেই শুদ্ধ শরীরকে আর অপবিত্র করো না।
গুরুদেব,
সব দেহটি নিথর হয়ে গেল। আত্মানন্দ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর দেহটি কাঁধে তুলে নিয়ে এলেন নদী তীরে। চিতা সাজালেন, আগুন দিলেন। চিতার আগুন থেকে এক নীলাভ শিখা দপ করে জ্বলে উঠেই আকাশের দিকে ছুটে গেল। চন্দনের গন্ধে ভরে উঠল বনভূমি। আত্মানন্দ প্রণাম করলেন দুহাত জোড় করে। কপালে, বুকে, বাহুতে চিতাভস্মের তিলক কাটলেন। তারপর নদী থেকে জল এনে জায়গাটা ধুয়ে ফেললেন। আর একবারও পেছন দিকে না তাকিয়ে হাঁটতে শুরু করলেন অন্ধকার বনের ভেতর দিয়ে নতুন কোন নিয়তির দিকে।
অফিস থেকে বেরিয়ে আনমনে হেঁটে আসছিলাম। শিয়ালদা সাউথ স্টেশনের বাস ধরতে গেলে এখান থেকে আরো মিনিট দশেক হাঁটা। বর্ষাকাল ছাড়া আমি প্রায় প্রতিদিনই এটুকু পথ হেঁটেই যাতায়াত করি, কিন্তু আজ আর কেন যেন পা চলছিল না। শরীর মন দুই যেন ক্লান্তিতে ভেঙে পড়েছে। মিঠু ক্রমশই আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ওর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেমন কেমন ফ্যাকাশে, রক্তশূন্য মুখটা, যেন কেউ ওর সমস্ত শক্তি শুষে নিচ্ছে। বাড়িতে সারাদিনের জন্য একজন মহিলা রেখেছিলাম, বয়স বেশি নয়, বেশ শক্ত সমর্থ এবং গৃহকর্মে পটু। কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই মহিলা কাজ ছেড়ে দিল। আমি খুঁজে খুঁজে তার বাড়ি গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোথায় কি।
আমায় মাফ করবেন দাদাবাবু, আপনার বাড়িতে আমি কাজ করতে পারবো নিকো। আপনার বউরে ভূতে ধরেছে বলে দিলুম। না, সব পড়াশোনা জানা মানুষ, এসব কথা কান দেবেন না জানি, কিন্তু একটা কথা জেনে রাখুন, বৌদিরে হাজার ডাক্তার দেখিও কোনো লাভ হবে নিকো। বাঁচাতে চান তো একজন ভালো দেখে ওঝার খোঁজ করুন।
আরে কেন আজে বাজে কথা বলছো, তুমি এতগুলো টাকা চাইলে তাতেই রাজি হয়ে গেলাম। দেখতেই তো পাচ্ছ তোমার বৌদির শরীরটা ভালো যাচ্ছে না। আচ্ছা মাইনে আর একটু বাড়াতে হবে, এই তো বাড়িয়ে দেবো, এসো।
না, মরে গেলেও আমি ওই ভূতে পাওয়া মহিলার সঙ্গে এক বেলাও থাকতে পারবো নিকো দাদাবাবু। আপনার একটা কথা বলি, এই তো এই যে গেল বৃহস্পতিবার সকালে আপনি যে বাটা মাছগুলো কিনে এনেছিলেন, দুপুরে বৌদিরে দেখি ফ্রিজ থেকে সেই রক্ত লেগে থাকা মাছগুলো বের করে রক্ত চেটে চেটে খাচ্ছে। বাবা রে, সে কি ভয়ঙ্কর দৃশ্য! আপনি মাইনে দুগুণ বাড়িয়ে দিন না কেন, আপনার বাড়িতে আমি কিছুতেই কাজ করবুনি। শেষে কিনা প্রাণটাই বেগড়ে দিতে হয়। না না দাদাবাবু, আপনি যান, আপনি যান।
আমার পক্ষে কিছুতেই মিঠু সম্পর্কে এসব কথা বিশ্বাস করা সম্ভব ছিল না, করিও নি। বরং কয়েকদিন আগে ডাক্তার গুহর সঙ্গে দেখা করেছিলাম, সবকিছু শুনে তিনি বললেন,
ঋষি যত দ্রুত পারো কয়েকটা টেস্ট করিয়ে নাও, সম্ভব হলে মিঠুকে সঙ্গে নিয়ে এসো। পেশেন্টকে না দেখে রোগ নির্ণয় করাটা কঠিন এবং আনএথিক্যালও বটে।
টেস্টগুলো করালাম, কিন্তু মিঠুকে ডাক্তারটা দেখাতে পারিনি। এদিকে টেস্টের রিপোর্টে হিমোগ্লোবিনের সামান্য অভাব ছাড়া আর অস্বাভাবিক কিছুই পাওয়া গেল না। ডক্টর গুহ আমাদের বহুদিনের পরিচিত ডাক্তার, মিঠুর অবস্থা শুনে নিজে থেকে আমাদের বাড়িতে গিয়ে তাকে দেখে আসতে চাইলেন। আমি একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। কয়েকদিনের মধ্যেই একদিন সন্ধ্যেবেলায় ডক্টর গুহকে নিয়ে হাজির হলাম বাড়িতে। তখনও জানি না আমাদের জন্য কি সাংঘাতিক অভিজ্ঞতা অপেক্ষা করছে।
এসো
মিঠু, ডাক্তার গুহ এসেছেন, তুমি তো চেনোই ওনাকে। আসুন ডাক্তারবাবু, ভেতরে আসুন।
মিঠু মা, কেমন আছো?
মিঠুর মুখে আজ যেন একটা শান্ত হাসি, যেন আগের সেই অচেনা ক্রোধ ভয় সব উবে গেছে।
বসুন ডাক্তারবাবু, চা খাবেন তো?
হ্যাঁ, তা এক কাপ চা তো চলতেই পারে।
ওর হাসি মুখ দেখে আমার বুকটা বেশ হালকা লাগছিল, কিন্তু ঠিক তখনই
কি এই বিড়ালটা আবার কোত্থেকে এলো?
ছোট্ট একটা বিড়াল, মিঠুর ঠিক সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেছে, মুখ দিয়ে বেরোচ্ছে অদ্ভুত এক ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ, লেজটা দুপাশে ঘন ঘন নেড়ে চলেছে। মিঠুর মুখের শান্ত ভাবটা পাল্টে গেল, মুহূর্তের মধ্যে শক্ত হয়ে গেল চোয়াল দুটো, চোখ দুটোর দৃষ্টি ভয়ঙ্কর। মিঠু তুমি ঠিক আছো? মিঠু, ততক্ষণে মিঠু চেয়ার থেকে উঠে পড়েছে, ক্ষিপ্রবেগে বিড়াল ছানাটাকে তুলে নিল, ছোট্ট বিড়ালটার গলা চেপে ধরল, তারপর ছানাটাকে মাথার উপর তুলে ধরে সজোরে আছাড় মারল মার্বেলের মেঝের উপরে। মিঠু, মিঠু কি করলে তুমি? বিড়াল ছানাটার কঠিন প্রাণ বলতে হবে, ওই প্রচন্ড আঘাতে তার ছোট্ট থুতনিটা হয়তো ভেঙেই গেছে, কিন্তু বেচারা প্রাণে মরেনি, টলতে টলতে বেরিয়ে গেল দরজা দিয়ে।
তুমি এমন কাজ করলে কেন মিঠুমা? তুমি তো এমন নও, বরাবর দেখে এসেছি কত নরম মনের মানুষ তুমি।
ডাক্তার বাবুর কথা শেষ হওয়ার আগেই ঘর ভরে গেল ওর হাসিতে। ওর চুল খুলে মুখের একপাশ ঢেকে গেছে, মনে হচ্ছিল যেন মিঠু নয় অন্য কেউ বসে আছে সামনে।
নরম, আমি কতখানি নরম ডাক্তার বাবু, আপনি বুঝি টিপে টিপে দেখেছেন।
মিঠু, এসব কি বলছো তুমি?
মিঠু,
ডাক্তার গুহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, তার চোখে ভয়। মিঠু এগিয়ে গেল তার দিকে, এক ঝটকায় খুলে ফেলল শাড়ির আঁচলটা, এক এক অদ্ভুত বিকৃত হাসি মিঠুর মুখে।
কই, আসুন, বুকে যন্ত্র দিয়ে পরীক্ষা করবেন না আমায়?
মিঠু থামো, কি হচ্ছে সব?
মিঠু হাড় হিম করা চাহনিতে একবার তাকালো আমার দিকে, তারপর হাত বাড়িয়ে সজোরে চেপে ধরল ডাক্তার গুহর ডান হাতের কবজিটা।
কই, আসুন না, মিঠু পরীক্ষা করে দেখুন আমি কতখানি নরম।
ডাক্তার গুহ যন্ত্রণায় কোঁকিয়ে উঠলেন। আমি এক ঝটকায় মিঠুর হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম, মিঠু কি? আর তখনই খেয়াল করলাম ওর হাতটা বরফের মতো ঠান্ডা।
আই এম সরি ডাক্তার বাবু, ওরই আচরণ।
ইটস ওকে। তবে ঋষি, এই মিঠুর রোগটা কিন্তু শরীরের নয়, মনের। মনের সিমে ইভেন বি স্কিজোফ্রেনিক, যত তাড়াতাড়ি পারো ওকে সাইকিয়াট্রিস্ট দেখাও।
আচ্ছা, আপনার চেনা রিলায়েবল কেউ আছেন?
হ্যাঁ, ডক্টর মনস্মিতা পাল।
ডক্টর মনস্মিতা পাল কোথায় বসেন?
শোভা সেবায়তনে বসেন, সোম শুক্র রবি বিকেল 4-6।
আচ্ছা,
কিন্তু মনে রেখো ঋষি, হাতে কিন্তু সময় খুব কম। মিঠুকে দেখে একটু ভালো লাগছে না আমার, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা একটু কষ্টকর হবে ঠিকই, কিন্তু তোমাকে একটা কোনো উপায় বের করতেই হবে।
আমি বুঝছি ডাক্তারবাবু, আমি আমি একটা উপায় বের করবই। আমার সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল, আমাদের এই ছোট্ট সুখের সংসারে কে নজর দিল এইভাবে? যত দিন যাচ্ছে মিঠু ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। ডাক্তার গুহর সামনে সেদিন মিঠু যে আচরণটা করল, তারপর থেকে তার মানসিক অবস্থা সম্পর্কে আমার কোনোই আস্থা থাকছে না। অমন ভালো মানুষ মেয়েটা যে কিভাবে! সামনে রোববার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি ডাক্তার পালের, একটাই আশা, তিনি যেন আমার মিঠুকে সুস্থ করে তুলতে পারেন। কিন্তু তারপরেও কেন জানি না, আমার মনের মধ্যে থেকে একটা অস্বস্তি কিছুতেই যাচ্ছে না। এই তো গত রাতেই ঘুমটা হঠাৎ ভেঙে যেতেই দেখি মিঠু আমার গলার কাছে ঝুঁকে পড়েছে। আমি জেগে উঠতেই এক ছটকায় পাশে সরে গেল। মুখ ফিরিয়ে শুয়ে পড়লেও শুনতে পেলাম হালকা গড়গড় আওয়াজ করছে, ঠিক যেন শিকার ফসকে যাওয়া ক্রুদ্ধ বাঘিনী। ভোরের দিকে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। লাল কাপড় পরা এক সন্ন্যাসী আমার মাথার পাশে এসে দাঁড়ালেন।
ভয় নেই, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। তিনি আসছেন।
কে কে আসছেন?
আমাদের সকলের অভিভাবক, সকলের ত্রাণকর্তা, তোমার পূর্বজন্মের সুকর্মের ফল ঋষি ভাই। আর কয়েকটা দিন পরেই তাকে দেখার সৌভাগ্য হবে তোমার।
ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, ওই সন্ন্যাসীকে কেন জানি না ভীষণ চেনা চেনা ঠেকছিল, কোথায় যেন দেখেছি। তাছাড়া যেটাকে স্বপ্ন বলে মনে হচ্ছে সেটা কি সত্যি স্বপ্ন? তাহলে কেউ যে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে আসছেন, এই কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন? মনটা অদ্ভুত উত্তেজনায় ভরে উঠল। মিঠু পাশেই অঘরে ঘুমোচ্ছে, ওর মুখটা ঠিক আগের মতো সারল্য আর প্রশান্তি মাখা, বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল। শিয়ালদার দিকে হাঁটতে হাঁটতে ভাবছিলাম শেষ পর্যন্ত মিঠুকে ডাক্তার দেখাতে পারবো তো।
যদি বা নিয়ে যেতে পারেন তাতে লাভ হবে না।
কে? চমকে তাকিয়েই এক মাঝবয়সী ভদ্রলোককে দেখলাম, ধুতির উপরে বাংলা শার্ট পরা, আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন।
কথাটা কি আমাকেই বলছেন?
আগে আর কাকেই বা বলবো। আরে আরে করছেন কি মশাই, আমার মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লে গাড়ি ঘোড়া ধাক্কা মেরে চলে যাবে যে। এইদিকে আসুন দেখি, চলুন ওই গলিটার মধ্যে দাঁড়িয়ে কথা বলি।
আরে কিন্তু গলিটা আমার ট্রেন।
আগে যেখানে পুরবী সিনেমা হলটা ছিল ঠিক তার পাশেই একটা অন্ধকার গলিতে তিনি আমাকে প্রায় টেনেই নিয়ে গেলেন।
আসুন আসুন, দেখুন আপনার স্ত্রী মিঠুকে এ জগতে সেরা ডাক্তার দেখিয়েও কিন্তু কোনো লাভ হবে না ঋষি ভাই।
কিন্তু এটা বলুন তো, আপনি আমাদের চিনলেন কিভাবে? আপনাকে তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না, অথচ আপনি দেখছি আমাদের নাম ধাম সবই জানেন।
কি করে চিনবেন ঋষি ভাই, আমি কি আর কেষ্টবিষ্ট লোক মশাই যে জগৎ শুদ্ধ সবাই আমাকে চিনে রাখবে? তবে আপনাদের চেনার ব্যাপারে আমার কিন্তু কোনো কৃতিত্বই নেই।
তবে
আমার পরম পূজনীয় গুরুদেব আমাকে আপনাদের সাহায্য করবার জন্য নির্দেশ দিয়েছেন।
গুরুদেব?
তাই আপনাকে নজরে রেখেছি।
মাথার ভেতরে সব কেমন যেন উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল, বিশ্বাস করা উচিত কিনা বুঝতে পারছিলাম না।
আপনার দোষ নেই ঋষি ভাই, মানুষকে দ্রুত বিশ্বাস করা কঠিন, কিন্তু আমার ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।
লোকটা কি ম্যাজিক জানে নাকি, সরাসরি মনের কথাটা পড়ে ফেলল?
না না, এর মধ্যে ম্যাজিক ট্যাজিক কিছুই নেই, সবই গুরুদেবের কৃপা। তিনি যেটুকু বিদ্যা দিয়েছেন এসব তারই ফল।
কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা কিন্তু এখনো।
আরে 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 আরে, দেখুন দেখি, সত্যি তো? আগে আমার নাম সতীশচন্দ্র ঘোষাল।
ও নমস্কার।
হ্যাঁ নমস্কার নমস্কার, এই কলেজ স্ট্রিটের কাছেই একটা প্রকাশনা সংস্থায় কাজ করি, মাইনে টাইনে খুব বেশি কিছু নয়, তাই আর সংসার করা হয়নি, একলাই থাকি। 36D অখিল মিস্ত্রিলে, এই তো কাছেই, চলুন না, আমার বাড়ি গিয়ে একটু হাত পা ছড়িয়ে চা খেতে খেতে না হয় বাকি কথা বলা যাবে।
ঘড়ি দেখলাম, ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গেছে, রোজের ট্রেনটা আজ আর ধরা হবে না। বাড়িতে মিঠু একা আছে, আমার এখন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরা দরকার।
আজ আপনার কিছুতেই বাড়ি ফেরা হবে না ঋষি ভাই, যে ট্রেনটা চলে গেল বলে হাপিত্যেশ হচ্ছেন, আমি তো ইচ্ছে করেই সেই ট্রেনটা আপনাকে মিস করালাম।
মানে কিন্তু কেন?
আজ বাড়ি ফিরে গেলে আপনার যে মস্ত বড় বিপদ হয়ে যাবে ঋষি ভাই, আজকের দিনটা আপনার জন্য বড় একটা সুবিধের নয়।
আরে আপনি মশাই শুধু শুধু আমাকে ভয় পাইয়ে দেবার চেষ্টা করছেন কেন বলুন তো? আমি আপনাকে চিনি না জানি না, আপনি হয়তো ওই কি যেন বলে, হ্যাঁ, থট রিডিং রপ্ত করেছেন কোনোভাবে, তাই বলে আপনি নিশ্চয়ই ভবিষ্যৎ দ্রষ্টা নন। শুনুন, এইসব অলৌকিক বুজরুকি দিয়ে আমাকে বোকা বানাতে পারবেন না।
আপনি পড়াশুনো জানা মানুষ ঋষি ভাই, তবে একটা কথা আপনাকে বলি, অলৌকিক বলে যে কিছু হয় না সে কথা আমিও মানি। আপনি ঠিকই বলেছেন, আসলে বিজ্ঞান যার এখনো কোনো ব্যাখ্যা করতে পারেনি, সাধারণ মানুষ নিজেদের ক্ষুদ্র জ্ঞানে যে সূক্ষ্ম সত্য এখনো বুঝে উঠতে পারেনি, তাকেই অলৌকিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।
আপনি কিন্তু বড়ই আশ্চর্য লোক মশাই। ঠিক আছে, লৌকিক অলৌকিক গোল্লায় যাক, আপনি তো আমার ভবিষ্যৎ বলে দিলেন, কিন্তু আমি ও সব মানি না। আমার বিশ্বাস, আমার এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া এবং আমার স্ত্রীর পাশে থাকাটাই সব থেকে বেশি জরুরি।
যাচ্ছেন যান, তবে আমার ঠিকানাটা মাথায় রাখবেন, 36 D অখিল মিস্ত্রি লেন, আমি অপেক্ষা করব আপনার জন্য। আমি জানি আপনি আমার কথায় এতটুকু বিশ্বাস করতে পারছেন না, তবুও বলছি ঋষি ভাই, আপনার কিন্তু আজ কোনো মতেই বাড়ি যাওয়া হবে না। আর স্টেশন পৌঁছে যদি সেটা বুঝতে পারেন, তাহলে রাত বিরেতে অযথা পথে ঘাটে ঘুরে বেড়াবেন কেন বলুন? তখন কিন্তু একদম দ্বিধা করবেন না। আরে মশাই, বললামই তো, এই সতীশ ঘোষাল আপনার সঙ্গেই আছে, আমাকে নিজের লোক ভেবে নিশ্চিন্তে চলে আসবেন আমার বাড়ি, কেমন?
ভদ্রলোক এত জোর দিয়ে যে কি করে কথাগুলো বলছেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছিল না। আমার মুখ দেখেই হয়তো সতীশ ঘোষাল হেসে ফেললেন, আমার হাতটা নিজের হাতের মুঠোয় ভরে বললেন,
ঋষি ভাই, আজ বাড়ি ফিরলে যে আপনার প্রাণ সংশয় হতে পারে,
হ্যাঁ,
গুরুদেবের নির্দেশে তাই আজ আপনাকে একরকম বাধ্য হয়েই আটকে দিতে হলো। এতে আরো কিছু মানুষের সাময়িক একটু অসুবিধে হলো বটে, তবে সেরকম ক্ষয়ক্ষতি কারোরই হবে না।
সতীশবাবু, এসব এসব কি কি বলছেন, আমি আমি কিছুই বুঝতে পারছি না।
আপনি বরং একবার স্টেশন চত্বরে ঘুরেই আসুন, চিন্তা নেই, রাতে আপনাকে আমার বাড়িতে বসে সব কথা খুলে বলবো।
আমি আর কথা বাড়ালাম না, অনেকটা দেরি ইতিমধ্যেই হয়ে গেছে, এরপর শেষ ট্রেনটাও না মিস করি, দ্রুত পা চালালাম স্টেশনের দিকে।
আজই গৌহাটি পৌঁছেছেন আত্মানন্দ, তার হাতে সময় একদম নেই, গুরুদেব তাঁর সাধন হরণ করেছেন। তিনি জানেন ঈশ্বর রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে ঈশ্বরও পারেন না সেই রোষের হাত থেকে রক্ষা করতে। গুরুদেবের নির্দেশ, কামরূপ আশ্রমে ভৈরবী মায়ের সঙ্গে দেখা করতে হবে। গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণের সময় এই আশ্রমেই তিনি কিছুকাল সাধনা করেছিলেন, ভৈরবী মা এই আশ্রমটিকে মায়ের মতোই আগলে রেখেছেন, মা স্বয়ং গুরুদেবের শক্তি স্বরূপিনী, তিনি নিজেই যেন এক দীপ্যমান অগ্নিশিখা, যেমন তাঁর রূপ তেমনি তেজ। আশ্রমে ঢুকে হাত মুখ ধুয়ে মায়ের ঘরে যেতেই তিনি আত্মানন্দকে হাসি মুখে কাছে ডাকলেন, তার পরনে অত্যন্ত সাধারণ একটা লাল পেড়ে সাদা শাড়ি, কপালে সিঁদুরের মস্ত টিপ, মুখে এক শান্ত অথচ দীপ্তিময় হাসি।
এসো আত্মানন্দ, এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম।
মা, মা, মা গো মা, আমাকে রক্ষা করো মা, গুরুদেবের স্নেহ বঞ্চিত হয়েছি, আমার আমার সব গেছে, সব গেছে, এখন তুমি পারো মা, তুমি পারো সব কিছু ঠিক করে দিতে মা। মা,
ওঠো ওঠো আত্মানন্দ, সংবরণ করো নিজেকে, ওই ওইখানটায় গিয়ে বসো, আমি সবই জানি।
গুরুদেব আমার সমস্ত সিদ্ধি হরণ করেছেন মা।
ছি বাবা, ও কথা বলে না, হরণ করবেন কেন? অবোধ শিশুর হাতে মূল্যবান বস্তু চলে এলে সে তার মূল্য বুঝতে পারে না, তাকে নষ্ট করে ফেলে। মা বাবার দায়িত্বই হল সেই মহার্ঘ বস্তুকে তখন শিশুর হাত থেকে কেড়ে নেওয়া। সেই শিশুই আবার যখন ওই বস্তুর নাগাল পাওয়ার জন্য শরীরে মনে প্রস্তুত হয়, তখন তারা নিজেরাই সেটি সন্তানকে ফিরিয়ে দেন।
গুরুদেব যে নিজের হাতে সেই সিদ্ধি আমাকে দিয়েছিলেন, পাশে বসিয়ে সাধন শিক্ষা দিয়েছিলেন।
সাধন কি কখনো শেষ হয় বাবা? তবে গুরুদেব তোমাকে যে সাধন শিক্ষা দিয়েছিলেন তার মূল্য তুমি ঠিকমতো বুঝতে পারোনি, তাই সেই সাধনের ফলও ধরে রাখতে পারোনি।
মা,
আত্মানন্দ মাথা নিচু করে বসে থাকেন, ভৈরবী শান্ত কণ্ঠে বলেন,
মন্ত্রশক্তি প্রদর্শনের জন্য নয়, লালন করার জন্য। ও হল গোপন শক্তি, হৃদয়ের গভীরে রাখার জিনিস। ঈশ্বর বা গুরুর আদেশ ছাড়া যে ব্যক্তি তন্ত্রসিদ্ধি ব্যক্তি স্বার্থে ব্যবহার করে, সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে, তার মন্ত্র নিষ্ফল হয়ে যায়। এ কথা তো তোমার অজানা ছিল না আত্মানন্দ।
আমি আমি বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। স্নেহময়ী মা, সন্তানের শত অপরাধ ক্ষমা করে দেন।
ভৈরবী মায়ের চোখ দুটো বুঝে আসে, চোয়াল সামান্য দৃঢ় হয়ে ওঠে। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বলে ওঠেন,
গুরুদেব যখন তোমাকে আমার শরণ নিতে আদেশ দিয়েছেন, তখন তোমার বিনাশ রোধে আমি সচেষ্ট হব নিশ্চয়ই। কিন্তু আত্মানন্দ, তোমার এ ভুল যে বড়ই গুরুতর। তুমি তো শুধু সতীর্থের ওপর ঈর্ষান্বিত হওনি, তুমি তোমার সাধনার শক্তি ব্যবহার করেছ দুই নারীর ক্ষতির জন্য। নারী মানে শক্তি, বুঝতে পেরেছ আত্মানন্দ? স্বয়ং শিবও যে শক্তি ছাড়া নিষ্ক্রিয়, আর তুমি সেই শক্তির অপমান করেছ। সে পাপের ফল এড়ানো সহজ নয়।
তবে তবে এর উপায় মা?
পাপের ফল যে ভুগতেই হবে তোমাকে, তবে দণ্ড লঘু হতে পারে যদি এই দেহে তোমার পুনর্জন্ম হয়।
পুনর্জন্ম?
আত্মানন্দের বিস্ময়ের শেষ রইল না। এই দেহেই পুনর্জন্ম, তা কি করে সম্ভব? ভৈরবী মা আত্মানন্দের মনের ভাব খানিকটা বুঝতে পেরেই শান্ত ধীর কণ্ঠে বললেন,
তুমি এবার একটু বিশ্রাম করো, দীর্ঘ পথ যাত্রা করে এসেছ, তোমার চোখে মুখে ক্লান্তি লেগে আছে, যাও স্নান খাওয়া সারো, গুরুদেব আজ আশ্রমে আসবেন, কদিন এখানেই থাকবেন, তাই আমি একটু ব্যস্ত থাকব, তোমার সঙ্গে আবার পরে কথা হবে আত্মানন্দ।
গুরুদেব তিনি এখানে আসছেন?
হ্যাঁ।
কোন ট্রেনে? এই সময় এখানে আসার তো কোনো ট্রেন নেই। এই তো তিনি কলকাতার কাছেই ছিলেন, আমার সঙ্গে তার কথা হয়েছে, তারই নির্দেশে আমি।
আত্মানন্দের কথার কোনো সরাসরি জবাব দিলেন না ভৈরবী মা, তার মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। তিনি মৃদু কণ্ঠে বললেন,
তিনি যে তন্ত্রসিদ্ধ, তন্ত্র মানে কি জানো তো বাবা? তন তোর, দেহ নিজের নয়, তাঁর। সত্যিকারের তন্ত্র শিক্ষায় দেহ আর নিজের থাকে না বাবা। যিনি সাধক তার দেহযন্ত্রের সবটুকুই তাঁরই, মন্ত্রের শক্তি যে অসীম। আচ্ছা একবার ভেবে দেখো তো, একই জন্মে একই আত্মা বিনা সাধনে যদি শুঁয়োপোকা এবং প্রজাপতি দুই রূপেই বিরাজ করতে পারে, তাহলে সাধকের কাছে কি অসাধ্য বলে কিছু থাকতে পারে?
আত্মানন্দ ভৈরবী মাকে আর একবার প্রণাম জানিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলেন। একটি অল্প বয়সী ছেলে তাকে স্নানের জন্য গামছা এগিয়ে দিল।
মায়ের নির্দেশে পূবদিকে খড়ের ছাউনি দেওয়া মাটির ঘরটিতে আপনার থাকার বন্দোবস্ত হয়েছে। ঘরে একখানি কম্বল আর স্নান করে এসে পরবার জন্য শুক্লবস্ত্র রাখা আছে।
শুক্লবস্ত্র? কিন্তু আমি যে রক্তবস্ত্র ধারণ করেছি ভাই, এটাই যে আমার নির্ধারিত বস্ত্র?
আগে তা তো আমি জানি না, মায়ের যেমনটা নির্দেশ তেমনটাই বললাম।
ও, মায়ের নির্দেশ।
ছেলেটির মুখটি বড়ই শান্ত, নিষ্পাপ। আত্মানন্দ নির্দেশ মতোই জঙ্গলের পথ ধরে ব্রহ্মপুত্রের তীরের দিকে এগিয়ে চললে। আজ একটু সময় নিয়েই স্নান সারলেন তিনি। সূর্য তখন মাথার ওপর, সিক্ত শরীরে সূর্য প্রণাম করলেন। প্রণাম করলেন নিজের গুরুদেব এবং তাঁরও গুরুদেবদের।
ওম,
তারপর অভ্যাস মতো বীজ মন্ত্র আহ্বান করলেন। ঠিক তখনই আত্মানন্দ বুঝতে পারলেন,
ওম একি একি বীজ মন্ত্র মনে করতে পারছি না কেন। ওম ওম না না, কিছুতেই মনে পড়ছে না। তবে কি এরই মধ্যে আমি সত্যি সব ভুলে গেছি? গুরুদেবের অভিশাপ কি তাহলে ভুলতে শুরু করে দিয়েছে? হে ঈশ্বর, গুরুদেব গুরুদেব গুরুদেব!
রক্তবস্ত্র ত্যাগ করলেন আত্মানন্দ, সঙ্গে বিসর্জন দিলেন একে একে গলার রুদ্রাক্ষ ও পদ্ম বীজের মালাটিও। ব্রহ্মপুত্রের জলে ভেসে গেল আত্মানন্দের সাধনার ফল। ভারাক্রান্ত মনে তিনি আশ্রমে ফিরে এলেন। এবার অপেক্ষা নবজন্মের।
শিয়ালদা স্টেশনে পৌঁছে দেখি স্টেশন চত্বর জুড়ে থিক থিক করছে ভিড়। মাইকে ক্রমাগত কিছু একটা ঘোষণা চলছে। তার মানে আমার যে ট্রেনে ফেরার কথা ছিল সেই ট্রেনটাই লাইনচ্যুত হয়েছে। জানি না কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ট্রেনে আজ সত্যি যদি আমি থাকতাম তাহলে, ভাবলেই গলা শুকিয়ে যাচ্ছে। সতীশ ঘোষালের বলা শেষ কথাগুলো মনে পড়ে গেল। আমাকে আটকাবার জন্য বাধ্য হয়েছেন কি যেন একটা করতে। তাতে কিছু মানুষের অসুবিধা হওয়ার কথাও বলেছিলেন তিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে কি এই দুর্ঘটনা ম্যান মেড? সতীশ ঘোষালের হাত আছে এতে? তাড়াতাড়ি মোবাইলে এই দুর্ঘটনা সম্পর্কে কোনো খবর আছে কিনা দেখতে লাগলাম। না, এখনো কোনো খবর নেই। হঠাৎ মনে পড়ল, নিশীথ, হ্যাঁ নিশীথ তো রোজ এই ট্রেনেই ফেরে, আজও নিশ্চয়ই। হ্যালো নিশীথ,
হ্যালো
নিশীথ, শুনতে পাচ্ছ? হ্যালো
হ্যালো, হ্যাঁ ঋষিদা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কোথায়? অন্য কামরায় উঠেছিলেন নাকি?
না না, আমি আজ ট্রেনটা মিস করেছি নিশীথ।
ও,
আমি এখন শিয়ালদা স্টেশনে, আর এসেই তো এই ভয়ঙ্কর খবরটা শুনলাম। তোমরা ঠিক আছো তো?
হ্যাঁ, অতগুলো কামরা লাইন থেকে নেমে গেল, কিন্তু কি আশ্চর্য, প্যাসেঞ্জারদের কারোরই কিন্তু সেরকম মারাত্মক কোনো চোট লাগেনি। নো ডেথ, ওই ওই সামান্য টুকটাক ইঞ্জুরি আর কি। আপনি কিন্তু কপাল জোরে বেঁচে গেলেন দাদা, না হলে খুব মুশকিলে পড়ে যেতে। আমরা এখন দল বেঁধে লাইন ধরে হাঁটছি, দেখি যাদবপুর পৌঁছে কি করা যায়।
সাবধানে থেকো নিশীথ, ঠিক আছে রাখছি।
এরপর স্টেশনে আর অপেক্ষা করে কোনো লাভ নেই, বাইরে গিয়ে শেয়ারে গাড়ি ভাড়া করেই বাড়ি পৌঁছতে হবে। হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে এসেও দেখি লোকে লোকারণ্য। বেশ কিছুক্ষণের চেষ্টাতেও বাড়ি ফেরার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারলাম না। মাথার ভিতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, বাড়িতে মিঠু একা আছে এবং সে এখন সম্পূর্ণ সুস্থ নয়। এই অবস্থায় আমার তার পাশে থাকাটা অত্যন্ত জরুরি।
বরং আজ রাতটা তোমার মিঠুর মুখোমুখি হওয়া চলবেই না।
কে?
তোমার উচিত এখন সতীশ ঘোষালের বাড়িতে চলে যাওয়া। আজ রাতটা সেখানেই কাটিয়ে দাও। আজ বাড়ি ফেরা তোমার জন্য একেবারে নিরাপদ নয়।
কি? আমার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন লাল কাপড় পরা, লম্বা চুলদাড়ি নিয়ে দীর্ঘ দেহি এক বয়স্ক সন্ন্যাসী। মনে পড়ে গেল, এনাকে সেদিন রাতে স্বপ্নে দেখেছিলাম। পরম মমতায় আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিক হয়ে যাবে।
সতীশের ঠিকানাটা মনে আছে তো?
আগে হ্যাঁ, 36 D অখিল মিস্ত্রি লেন।
তাহলে আর দেরি করো না, আমাকে এবার যেতে হবে, সামনে অনেক কাজ।
আমার আমার যে বড় বিপদ, মিঠু অসুস্থ, বাড়িতে একা রয়েছে, ওকে দেখার মতো কেউ নেই।
কে বলেছে ওকে দেখার কেউ নেই? আমি তো আছি। ভবিষ্যতের সূর্যোদয়ের জন্য আমি নিরন্তর ওর পাহারায় আছি, তোমার কোনো চিন্তা নেই।
আপনি আছেন মানে? আপনি তো এখন আমার সামনে দাঁড়িয়ে।
আমি এখানেও আছি, আবার মিঠুর কাছেও আছি।
দেখুন দেখুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তখন সতীশবাবুর কথাগুলো কেমন রহস্যময় লাগলো, আর এখন আপনি যা যা বলছেন তাতেও বড় হেয়ালি।
হেয়ালি নয় ঋষি, এ বড়ই গুচ্ছ ব্যাপার।
কি ব্যাপার?
এর সবটুকু তুমি এখনই বুঝবে না, তবে সতীশ তোমার অপেক্ষায় আছে, সে তোমার অনেক প্রশ্নেরই উত্তর দেবে। আর হ্যাঁ, ওর কথা বিনা সন্দেহে বিশ্বাস করবে, জানবে তার দেওয়া পথ নির্দেশ অভ্রান্ত এবং অবশ্য পালনীয়।
আচ্ছা, সেই রাতে আপনি তো আমার স্বপ্নে এসেছিলেন না?
হ্যাঁ।
কিন্তু ইচ্ছে করে কি কারো স্বপ্নে ঢুকে পড়া যায়?
প্রশ্নের জবাব পেলাম না। সন্ন্যাসী যেমন ভাবে এসেছিলেন ঠিক তেমন ভাবেই উধাও হয়ে গেছেন ততক্ষণে। আমার মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। আজ সন্ধে থেকে যা যা ঘটে চলেছে, যুক্তি দিয়ে সেসবের কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছিলাম না, অথচ ঘটনাগুলো অবিশ্বাস করার মতো দুঃসাহসও দেখাতে পারছিলাম না। সতীশ ঘোষালি যে আমার এখনকার অনিবার্য গন্তব্য, সেটা পরিষ্কার বুঝতে পারলাম। এই অঞ্চলে আমার যাতায়াত থাকলেও অখিল মিস্ত্রি লেনে ঢুকিনি কখনো। অন্ধকার গলি দিয়ে ইঁট বের করা পুরনো বাড়ির আরও বেশি পুরনো দরজায় কড়া নাড়তেই সতীশবাবু একগাল হেসে দরজা খুলে দিলেন।
আসুন আসুন ঋষি ভাই, আপনার জন্যই অপেক্ষা করছিলাম।
আপনি নিশ্চিত ছিলেন যে আমি আসবই?
অবশ্যই ছিলাম। তবে আপনার যে আজ এত হয়রানি হল, তার জন্য অত্যন্ত দুঃখিত। নিন নিন, এই রাজাসনে বসে একটু জিভিয়ে নিন।
সতীশ ঘোষালের ঘরটা ছোট, অতি সাধারণ। ঘরের ভিতরে আসবাব বলতে সেরকম প্রায় কিছু নেই বললেই চলে। একটা কাঠের আলমারি, একটা তক্তপোষ, তার উপরে কম্বল পাতা, কম্বলের উপরেই আবার একটা বেশ পুরনো হরিণের চামড়ার আসন, একপাশে খানকয়েক রুদ্রাক্ষ ও রক্তপ্রবালের মালা, এছাড়া রান্নার টুকিটাকি সামগ্রী। সতীশ যেটাকে রাজাসন বললেন, সেটা মেঝেতে বিছানো একটা জীর্ণ মাদুর।
ঋষি ভাই, আপনার উপর দিয়ে যে ঝড় বইছে তা আমি বেশ বুঝতে পারছি।
এই ঝড়টা থামাবার জন্যই আপনাকে দু চারটে কথা বলা খুব দরকার।
সতীশ ঘোষার লোকটাকে খুব একটা খারাপ লাগছিল না। কেন জানি না, মানুষটার উপর ধীরে ধীরে একটা নির্ভরতা তৈরি হচ্ছিল। বেশ বুঝতে পারছিলাম যা ঘটে চলেছে তার উপর আমার খুব একটা নিয়ন্ত্রণ নেই, আর কি যেন একটা অজানা শক্তি আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। এ কথা ভাবতে ভাবতেই আবার আমাকে চমকে দিয়ে সতীশ বলে উঠলেন,
একেবারে ঠিক ভেবেছেন ঋষি ভাই, এইটাই তো সার কথা। আর এই কথাটা একবার বুঝতে পারলেই মানুষের দুঃখ দুর্দশা অর্ধেক কমে যেত। সবই যে তাঁর ইচ্ছে মশাই, তাঁর ইচ্ছে ছাড়া কাছের একটা পাতাও নড়ে না।
আপনি কি সাধক সতীশবাবু?
না 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 না, অমন কথা বলবেন না ভাই। ও কথা একবার বিশ্বাস করতে লাগলেই আমার সর্বনাশ হওয়ার আর বাকি থাকবে না। সাধক টাধক আমি কিচ্ছু নই, আমি নিতান্ত সাধারণ একটি মানুষ।
কিন্তু আপনার ঘরে সর্বত্র যে সাধনার চিহ্ন ছড়িয়ে সতীশবাবু,
গুরুদেব কৃপা করে যে বীজ দিয়েছেন সেই বীজরূপ গুরু ও ইষ্টদেবের সাধ্যমতো সেবা করি, এর বেশি কিছুই না। যাকে ঋষি ভাই, এইসব কথায় রাত কেটে গেলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। আপনার নিশ্চয়ই খিদে পেয়েছে, এই কটা রুটি আর একটু আলুর তরকারি করে রেখেছি আমি, একটু মুখে দিন ভাই।
সতীশ ঘোষাল যে কথা ঘোরাতে চাইছেন সেটা বুঝেই আমিও আর কথা বাড়ালাম না। ভদ্রলোক যথেষ্টই আপ্যায়ন করছেন, তাছাড়া সামনে খাবার দেখি কিনা জানি না, খিদেটা বেশ চাগার দিয়ে উঠল। খাওয়া শুরু করলাম। খেতে খেতেই এতক্ষণ ধরে যে প্রশ্নটা মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে সেটা জিজ্ঞেস করলাম, আমাকে এইভাবে আটকে দিলেন কেন?
আপনারই মঙ্গলের জন্য, আমি তো সামান্য মানুষ ভাই। গুরুদেব বললেন আপনার ভারী বিপদ, তাই তিনি আদেশ দিলেন যে আপনাকে আর যে করেই হোক বাড়ি ফিরতে দেওয়া চলবে না। আমি যে তাঁর দাস তাই তাঁর আদেশ আমার কাছে অলঙ্ঘনীয়।
কিন্তু এমন আদেশ তিনি দিলেন কেন? কি এমন বিপদ হতো আমার?
আপনার আজ প্রাণ সংশয় হতো ঋষি ভাই।
দেখুন, এ কথা আগেই বহুবার শুনেছি, কিন্তু কেন প্রাণ সংশয় হতো সেটাই তো বুঝতে পারছি না। মিঠু অসুস্থ, সে বাড়িতে একা আছে, বরং আমাকে ছাড়া সে নিরাপদে থাকবে কিনা?
আপনি যাকে মিঠু ভাবছেন সে আসলে মিঠু নয়।
কি?
মিঠু এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আর তার শরীরটা দখল করে তার জীবন ভোগ করছে অন্য একজন।
কি বলছেন, মিঠু ঘুমিয়ে আছে, তার শরীর অন্য কেউ দখল? কে কে সে?
এক প্রেত, আত্মহত্যার মতো পাপের পথ বেছে নেওয়া একটি মেয়ে। তার সমস্ত সূক্ষ্ম চেতনা এখনো এই জগতের বিষয় বাসনা আর ভোগলিপ্সায় পূর্ণ, আর তাই মিঠুর শরীরটাকে আশ্রয় করে সে নিজের অতৃপ্ত বাসনাগুলি চরিতার্থ করতে চায়, আর সেই সঙ্গে চায় প্রতিশোধ।
প্রতিশোধ?
হ্যাঁ, প্রতিশোধ। পুরুষের লালসার শিকার হয়ে মেয়েটি একদিন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বাধ্য হয়ে। মিঠুর স্বামী সুখ তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না,
কি
তাই সে আপনাকে শেষ করে ফেলতে চায়। আজ কৃষ্ণা চতুর্দশী, আজ মধ্যরাতের পর মিঠুর শরীরকে আশ্রয় করে সেই প্রেত তার সর্বোচ্চ শক্তি নিয়ে জেগে উঠবে। আজ তাকে নিরস্ত করা আপনার পক্ষে সম্ভব হতো না ঋষি ভাই, সেই কারণে।
এসব আপনি কি বলছেন সতীশবাবু?
ঠিকই বলছি। আসলে আত্মানন্দ নামে আমাদেরই এক গুরু ভাই ঈর্ষা আর ক্রোধের বশে এই নীচ কাজটা করেছেন।
কিন্তু কার প্রতি এই ক্রোধ ঈর্ষা? মিঠুর সঙ্গে তার কিসের শত্রুতা?
জগৎ যেমন মধুর তেমনই নিষ্ঠুর। প্রতিপদে মানুষের পরীক্ষা নেয়। তার অস্ত্র ছয় রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এদের বশে আনা, মনকে মন্ত্রে দৃঢ় করাই হল সাধনা। নইলে এই রিপুগুলো ছুটন্ত অশ্বের মতো ছিন্ন করে দেয় সব বাঁধন।
কিন্তু এর সঙ্গে মিঠুর শরীরে প্রেত প্রবেশের কি সম্পর্ক?
সম্পর্ক আছে।
কি?
আত্মানন্দ আর তারানন্দ একসময় একই গুরুর শিষ্য ছিলেন, কিন্তু আত্মানন্দ তারানন্দের প্রতি অত্যন্ত ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে। সাধনা শেষে তারানন্দকে অতিক্রম করতে না পেরে ক্রোধে অন্ধ হয়ে তিনি বহুবার তাঁর ক্ষতি করতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। গুরুর আশ্রম ছেড়ে তারানন্দ আবার সংসারে ফেরে। ওদিকে আত্মানন্দ যতটুকু সিদ্ধি অর্জন করেছিলেন তা ব্যবহার করে যথেষ্ট অর্থ আর খ্যাতিও উপার্জন করলেন, কিন্তু এত বছরেও তারানন্দের প্রতি তাঁর ঈর্ষা বা রাগ কোনটাই এতটুকু কমেনি। শুধু ছিল সুযোগের অপেক্ষা।
এই যে যে রূপ কথা কেউ হার মানাবে সতীশবাবু?
কথায় বলে না, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এতদূর অব্দি তো তাও সব ঠিকই ছিল। সমস্যা শুরু হল আত্মানন্দ আপনার শ্বশুর বাড়ির খোঁজ পাওয়ার পর থেকে।
আমার শ্বশুর বাড়ি?
হ্যাঁ, তিনি মিঠুকে দেখলেন, এও জানতে পারলেন যে তারানন্দ দেহত্যাগ করেছেন। কিন্তু তারানন্দকে ভালোভাবেই চিনতেন তিনি, আর নিজের সাধনা দিয়েও এটুকু বুঝতে তার অসুবিধে হল না যে পরবর্তী দেহ নির্মাণের জন্য তারানন্দ নির্বাচন করেছেন আপনার পরিবারকে। আরো পরিষ্কার করে বলতে গেলে, আপনার স্ত্রী মিঠুর গর্ভকেই।
মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ে গেল মিঠুর বাপের বাড়ির দেওয়ালে টাঙানো ছবিটার কথা। মনে পড়ে গেল রক্ত বস্ত্র পরিহিত, দাড়ি গোঁফে ঢাকা প্রসন্ন মুখটার কথা, গলায় হাতে রুদ্রাক্ষ। আর এটাও মনে পড়ে গেল যে সেদিন রাতে স্বপ্নে আর আজ শিয়ালদা স্টেশন চত্বরে আমাকে সতর্ক করে দেওয়া আর একই সঙ্গে আশ্বাস দেওয়ার মানুষটাও ইনিই ছিলেন। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, আপনি যার কথা বলছেন তিনি কি আমাদের দাদু?
হ্যাঁ, তারানন্দ অবধূত, আমার অগ্রজ গুরুভ্রাতা।
কিন্তু তা কি করে সম্ভব? না না, আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে সতীশবাবু। দাদু তো বহু বছর হল মারা গেছেন, তিনি কি করে আমার সামনে আসবেন?
মৃত্যু ঋষি ভাই, মৃত্যু বলে যে আসলে কিছুই হয় না।
কি বলছেন আপনি?
আমরা যাকে মৃত্যু বলি সে তো শুধুই এই বাহ্যিক দেহের মৃত্যু। আচ্ছা বলুন তো, এই যে আমার শরীরটা, এটাই কি আর আমার নাকি? এ তো পোশাক, ব্যবহার করতে করতে একসময় জীর্ণ হয়ে যাবে, ফেলে দিতে হবে, আর তখনই দরকার হবে একটা নতুন শরীরে, যাতে বাকি কাজটুকু সারা যায়। মৃত্যু তো আসলে একরকমের রূপান্তর মাত্র।
মৃত্যুর পর মানুষ কি পরের জন্মের গর্ভ নিজে বেছে নিতে পারে?
সবাই তা পারে না ভাই। সাধারণ মানুষ কর্মফল অনুযায়ী দেহ পায়, অনেকেই আবার পশু গর্ভেও জন্ম নেয়। কিন্তু তারানন্দ ছিলেন সিদ্ধ সাধক। এমন সাধকেরা নিজের পরের জন্ম ও গর্ভ বেছে নিতে পারেন অবশিষ্ট সাধনা সম্পূর্ণ করার জন্য। তারানন্দ আপনাদের সন্তান হয়ে ফিরে আসতে চেয়েছিলেন, আর সেই কারণেই আত্মানন্দের ক্রোধ নেমে এসেছে আপনাদের উপর। প্রতিশোধ নিতে তিনি ডাকিনী বিদ্যা প্রয়োগ করে এক অতৃপ্ত প্রেতকে মিঠুর শরীরে স্থাপন করেছেন। তাকে নিজের শক্তি দিয়ে ক্রমশ আরো ভয়ঙ্কর করে তুলেছেন।
আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। আমার অবস্থা অনুমান করেই বোধ হয় সতীশবাবু তাড়াহুড়ো করে আমার শোবার বন্দোবস্ত করে দিলেন।
আপনার আজ বড্ড ধকল গেল ঋষি ভাই, এবার বরং একটু শুয়ে পড়ুন।
সতীশবাবু আমাকে এখানে আটকে দিয়ে আমার প্রাণটা না হয় এ যাত্রায় রক্ষা করলেন, কিন্তু মিঠুর কি হবে? ওই প্রেতের হাত থেকে তাকে কে রক্ষা করবে সতীশবাবু?
আমাদের গুরুদেব স্বয়ং তাকে রক্ষা করার উদ্যোগ নিয়েছেন। এই মহা সংকটে একমাত্র তিনিই সকলকে রক্ষা করতে পারেন।
আজ রাতে মিঠুর সঙ্গে কি তিনি?
আপনি এর মধ্যেই ভুলে গেলেন, স্বয়ং তার আনন্দ নিজের পরবর্তী গর্ভরক্ষার ভার নিয়েছেন যে।
পরদিন সকালে সতীশবাবুর সঙ্গেই তার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, অফিস আর গেলাম না। এখন সামনে অনেকগুলো কাজ। কাল সন্ধের পর থেকে একটা কথা বেশ বুঝে গেছি যে এই দুনিয়ায় অসম্ভব বলে সত্যি কিছু হয় না, না হলে পর পর যা ঘটে চলেছে তার কোন রকম যৌক্তিক ব্যাখ্যা আমার কাছে নেই। তাই সতীশবাবুর পরামর্শই আপাতত পালনীয় বলে স্থির করেছি। সেই মতো আমাকে আজকালের মধ্যেই আসামে যেতে হবে। মিঠুকে বাঁচাবার উপায় সেখানেই রয়েছে। কামাখ্যা মায়ের মন্দির চত্বরে সতীশবাবুর সঙ্গে দেখা হওয়ার কথা, কিন্তু ভদ্রলোক মোবাইল ব্যবহার করেন না। তার উপরে সকালে আমার সঙ্গেই বেরিয়েছেন, বলে গেছেন যে এক জায়গায় তিন রাতের বেশি তিনি থাকতে পারেন না। সুতরাং আমি যে কবে কামাখ্যা মন্দিরে পৌঁছব সে খবরটা সতীশবাবুকে জানাবারও কোনো উপায় নেই। শুধু এইটুকু বলেই চলে গেছেন যে আমার পৌঁছানোর খবর তিনি ঠিকই জেনে যাবেন, আর আমাকে কড়া নির্দেশ দিয়ে গেছেন আমার চলাফেরার খবর যেন মিঠু কিছুতেই জানতে না পারে। কাজগুলো দ্রুত শেষ করতে হবে, সম্পূর্ণ গোপনে। তাই বসকে মেল করে মিঠুর শরীর ভালো নেই জানিয়ে দিন ছয়েকের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছি। কাল ভোরের ফ্লাইট বুক করেছি। ভাবছি রাতে এয়ারপোর্টের কাছেই কোনো হোটেলে থেকে যাব, তবে তার আগে বাড়ি থেকে ভীষণ জরুরি দুটো জিনিস সঙ্গে নিতে হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই যে মিঠুকে কিচ্ছু জানতে না দিয়ে বেরিয়ে আসতে হবে। বাড়ি ফিরে কলিং বেল বাজাতেই মিঠু দরজা খুলে দিল। তার দৃষ্টি অস্বাভাবিক রকমের জ্বলন্ত, একটা বিচ্ছিরি খ্যাসখ্যাসে গলায় সে বলে উঠল,
কাল সারা রাত কোথায় ছিলে?
আমার বুকটা কেঁপে উঠল। এ কার কণ্ঠস্বর? উত্তর না দিয়ে সোফায় বসতেই মিঠু রাগে ফেটে পড়ে বলল,
কাল তুমি ইচ্ছে করে বাড়ি ফেরোনি, তাই না?
মানে
কে কে তোমাকে বাড়ি না ফেরার, আমার কাছে না ফেরার পরামর্শ দিয়েছিল? সত্যি করে বলো, ওই সন্ন্যাসী, তাই না?
কি বলছো মিঠু, কোন সন্ন্যাসী? আরে কাল ট্রেনের বিশ্রী ঝামেলায় ফেঁসে গিয়ে আর ফিরতেই পারলাম না। কি যে কষ্টে কেটেছে সারাটা রাত ভাবতেই পারবে না।
মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি কিছু বুঝি না ভেবেছো? আমাকে যা খুশি বুঝিয়ে দেবে। বলো বলো, কে ওই সন্ন্যাসী? কি ভেবেছ, ওই শরীরবিহীন মায়াবী সন্ন্যাসী তোমাকে আর তোমার বউকে আমার হাত থেকে বাঁচিয়ে দেবে?
এই প্রথম মিঠুর শরীরে প্রবেশ করা প্রেত আমার সামনে নিজের অস্তিত্ব স্বীকার করল। আমি লক্ষ্য করলাম মিঠুর বাঁ হাতে কালো কারে বাঁধা একটা কবচ। এতদিন আমি সেটা খেয়াল করিনি। মনে পড়ে গেল সতীশবাবু গত রাতে এই কবচের বিষয়ে কয়েকটা কথা বলেছিলেন আমায়।
আপনার স্ত্রীর শরীরে যে প্রেত বাস করছে তার একখানা রক্ষা কবচ আছে ঋষি ভাই। আত্মানন্দ নিজে আপনার স্ত্রীর হাতে একটি কবচ বেঁধে দিয়েছেন। ওই কবচ খুলতে না পারলে আপনার স্ত্রীর শরীর থেকে ওই দুষ্ট আত্মার বেরোনোর আর কোনো উপায় নেই।
আচ্ছা, আমি কি কোনোভাবে ওই ওই কবচটা খুলে ফেলতে?
না না ঋষি ভাই, ওই কবচ সাংঘাতিক শক্তি সম্পন্ন, এ এমন মন্ত্র দিয়ে বাঁধা যে কেউ চাইলেই সেটা খুলে ফেলতে পারবে না। তবে ওই প্রেত যদি নিজেই কবচটা খুলে ফেলে আর আপনার স্ত্রীর শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়, তাহলে কবচটাও আলগা হয়ে খসে পড়বে। তা না হলে আরো শক্তিশালী মন্ত্রের সাহায্যে খুলতে হবে কবচটা। খুব কম সাধকের পক্ষেই সেই শক্তিশালী মন্ত্রের আহ্বান করা সম্ভব।
মিঠুর হাতে কবচটা দেখেই আমি কেঁপে উঠলাম। তাও যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, মিঠু, তোমাকে তো এর আগে কখনো তাবিজ কবচ পড়তে দেখিনি, এইটা আবার কবে জোটালে? কোথেকেই বা জোটালে?
আমি মিঠু নই, আমি কাজলি। আমি পুরুষ মানুষদের ঘেন্না করি, ঘেন্না করি ওই নরকের চিৎগুলোকে।
কিন্তু কাজরি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, মিঠুও করেনি, তাহলে আমাদের সঙ্গে তোমার এত শত্রুতা কিসে? কেন মেয়েটাকে এত যন্ত্রণা দিচ্ছ?
যন্ত্রণা, যন্ত্রণা, সে যে কি যন্ত্রণা! পুরুষ মানুষগুলো আমাকে যখন ছিঁড়ে খুঁড়ে বোক করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন আমার যে কতখানি অসহ্য যন্ত্রণা হয়েছিল তার খবর কেউ রেখেছিল? না, কেউ রাখেনি। নিজেকে শেষ করে দিতে হয়েছিল আমায়, তাও শান্তি পাইনি, তাও শান্তি পাইনি। এখন আমি এই মেয়েটার শরীর পেয়েছি, এবার আমার প্রতিশোধের পালা। একের পর এক পুরুষকে বক করবো, গলা টিপে খুন করবো। আর আমার প্রথম শিকার হবে তুমি। তুমি ঋষি, তুমি!
আমি কাঁপতে কাঁপতে দেখলাম মিঠুর শরীরে বাস করা কাজরি দুই হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রস্তুত ছিলাম না, কি করব কিছু না বুঝে চোখ বুঝে সতীশ ঘোষালকে স্মরণ করতে থাকলাম। আর কি করে যেন ঠিক তখনই কানে ভেসে উঠল,
ভয় নেই ঋষি ভাই, জামার পকেটে দেখো, তাড়াতাড়ি। কাগজের মোড়কে মন্ত্রপুত ছাই খানিকটা ভরে দিয়েছি, ওরই একটুখানি ছুঁড়ে দিন প্রেতের দিকে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি ঋষি ভাই।
আমি এতটুকু দেরি না করে বুক পকেটে রাখা কাগজের মোড়ক থেকে কিছুটা ছাই বের করে মিঠুর দিকে ছুঁড়ে দিলাম। মিঠুর শরীরটা মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল, আর শরীরের ভিতরে থাকা কাজরি যন্ত্রণায় বিকৃত স্বরে আর্তনাদ করে উঠল। আমার হাতে কাগজের মোড়কটা দেখা মাত্র মিঠু দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। এই ছিল আমার একমাত্র সুযোগ। সতীশ আমাকে মিঠুর পরা একটা পোশাক সঙ্গে নিতে বলেছেন। মিঠু বাথরুমে ঢুকে যেতেই আমি আলমারি খুলে ওর একটা নাইটি আর আমার কয়েকটা জামা নিলাম। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারানন্দ অবধূত স্বয়ং তার নাতনিকে আগলে রাখবেন জানি, তাই ওকে নিয়ে দুশ্চিন্তা করার সময় এখন নয়। আমাকে এখন আরও একটা জরুরি কাজ সারতে হবে, আর তার জন্য যেতে হবে মিঠুর বাপের বাড়িতে, যেখান থেকে এই দুর্ঘটনার সূত্রপাত। মিঠুর বাপের বাড়ি পৌঁছতে লেগে গেল প্রায় ঘণ্টা দুই। ভর দুপুরে আমাকে হঠাৎ করে বাড়িতে দেখলে মিঠুর মা ভীষণ অবাক হবেন জানি। এই পরিস্থিতিতে ওনাকে একেবারে কিছু না জানালেও তো চলবে না, কিন্তু হাতে এমনিতেই সময় কম, তার উপরে এমন সমস্ত অদ্ভুত ঘটনার ব্যাখ্যা বিশদে করা এখন সম্ভব নয়। তবে একটা সুবিধে যে, এই সময় শ্বশুরমশাই হয়তো বাড়িতে থাকবেন না, তা না হলে ওনার তীক্ষ্ণ প্রশ্নবাণের সামনে আমি কিছুতেই ঘটনাটা সংক্ষেপে বলে উঠতে পারব না। কলিং বেল বাজাতেই মিঠুর মা দরজা খুলে দিলেন।
আরে ঋষি, এসো এসো, মিঠু আসেনি?
না মা, মিঠু ইনফ্যাক্ট জানি না যে আমি এখানে এসেছি।
ও আচ্ছা, তা সবকিছু ঠিক আছে তো বাবা? তুমি এরকম সময়?
আসলে মা, একটু বিপদে পড়েই এসেছি।
আমি বসার ঘর পেরিয়ে বারান্দা সংলগ্ন শোবার ঘরে চলে এলাম সোজা। দেওয়ালে টাঙানো দাদুর ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর দুহাত জড়ো করে প্রণাম করলাম। মনে মনে বললাম, দাদু দাদু, মিঠুকে রক্ষা করুন, আর আমাকেও আশীর্বাদ করুন যে মহাকাজে যাচ্ছি তাতে যেন সফল হতে পারি, আশীর্বাদ করুন। মিঠুর মা আমার ব্যবহারে বড়ই অবাক হচ্ছিলেন। একটু হেসে বললেন,
ব্যাপারখানা কি বলতো, এর আগে যতবার এসেছো বাবার ছবির দিকে এইভাবে তন্ময় হয়ে তো কখনো তাকিয়ে থাকতে দেখিনি। আমার তো উল্টে বরাবরই মনে হয়েছে যে তুমি বাবার ব্যাপারে বা ওনার জীবন সম্পর্কে বেশ উদাসীন। এই সাধু সন্ন্যাসী ঠাকুরটা করে তোমার বিশেষ ভক্তি নেই বলেই তো ভাবতাম।
তেমনটাই ছিলাম। সত্যি এইসব ব্যাপারে আমার তেমন ভক্তি বা বিশ্বাস কখনোই সেরকম ছিল না মা।
তা এখন যে বড় মত বদলালে, কি ব্যাপার?
হ্যাঁ মা, পরিস্থিতি অনেক কিছুই বদলে দেয়, আমারও তাই হয়েছে।
তাই হয় বাবা, আমি নিজের চোখে দেখেছি। তোমার শ্বশুরমশাইয়ের কথাই ধরো না, ঠিক তোমার মতোই ছিলেন, অমন বাবার ছেলে হয়েও। কিন্তু বাবা যখন সংসারে ফিরে এলেন, ধীরে ধীরে একদম বদলে গেলেন। আসলে সবই তাঁর ইচ্ছে বুঝলে ঋষি, সময় এলে তিনি নিজেই তাঁর সন্তানদের কাছে টেনে নেন।
মা বলছি কি, আমাকে বিশেষ একটা কাজে কদিনের জন্য আসাম যেতে হচ্ছে।
ও,
বিষয়টা না খুবই গোপন, এমনকি মিঠুও জানে না।
আসাম? অফিসের কাজে নাকি?
না না, বলতে পারেন যাওয়াটা মিঠুর জন্যই।
তাহলে তাকে সঙ্গে নিচ্ছ না কেন ঋষি? মিঠু ঠিক আছে তো? আমাকে সত্যি করে বলো তো বাবা, আমার মনটা কদিন ধরে কু ডাকছে। মিঠুকে গত কয়েকদিন কতবার ফোন করলাম, হয় ধরেনি নয়তো একটা দুটো কথা বলেই কেটে দিয়েছে। তাছাড়া ওর গলাটাও কেমন অন্যরকম লাগছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তো বাবা? মানে ওই আর কি, স্বামী স্ত্রীর মধ্যে যেমন হয়।
আচ্ছা, আপনার মিঠু কি ঝগড়াঝাটি করার মতো মেয়ে? আমায় একটা কথা বলুন তো মা।
কি কথা?
কিছুদিন আগে মিঠু যখন এ বাড়িতে এসেছিল, সেই সময় কোনো তান্ত্রিক সন্ন্যাসী কি ওকে কোনো কবচ দিয়েছিলেন?
হ্যাঁ, ওই পাশের শ্যামলদের বাড়ির গুরু ঠাকুর নিজে থেকেই মিঠুকে দেখে ডেকে নিলেন। আসলে আমার আর তোমার বাবা দুজনেরই খুব ইচ্ছে যে নাতি নাতনির মুখ দেখব। মিঠুকে কদিন আগে সে কথাই বলছিলাম। আর কি আশ্চর্য, ওই গুরু ঠাকুর ঠিক পরের দিনই শ্যামলদের বাড়িতে এলেন আর মিঠুকে দেখেই একটা কবচ দিলেন। বললেন ওটা হাতে বেঁধে নিলেই তাড়াতাড়ি সন্তান আসবে। এরপর আর কি করে অবিশ্বাস করি বলো বাবা।
এই কথা শোনার পর আমি ওনাকে মিঠুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানালাম। যতই হোক, মিঠু ওনাদের একমাত্র সন্তান, তার এই ভয়ঙ্কর অবস্থা শুনলে উনি স্থির থাকতে পারবেন না বুঝে যতটা পারলাম সংক্ষেপে বললাম। এমনকি সতীশ ও তারানন্দের প্রসঙ্গও আপাতত তুললাম না। তা সত্ত্বেও সবটা শুনে মিঠুর মায়ের মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল, তার কণ্ঠস্বরেও ভয়ের ছাপ স্পষ্ট।
কি বলছো কি ঋষি, এই কদিনের মধ্যে এত কিছু ঘটে গেল, আমি তো ভাবতেই পারছি না বাবা।
মা, আপনি শান্ত হন।
এমন ভয়ঙ্কর ব্যাপার, পদ্মার সন্ন্যাসী এইভাবে আমার ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করে, তুমি তুমি আমাদের আগেই জানাতে পারতে ঋষি। মেয়েটা যখন কদিন আগে এখান থেকে ঘুরে গেল, তখন ওর মন মেজাজ তো বেশ ভালোই ছিল বলে মনে হচ্ছিল। হঠাৎ করে কি এমন
মা, আমি সত্যি বলছি, এই কদিনে আমি নিজেই ভালোভাবে কিছু বুঝে উঠতে পারিনি, এখনো পারছি না। কামাখ্যায় আমার এক পরিচিত গুরুদেব থাকেন, তাঁর কাছেই যাচ্ছি। ওনার কাছে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় পাই কিনা দেখি। শুনুন, আমি ফিরে এসে আপনাকে সবটা জানাবো।
আচ্ছা, হ্যাঁ জানিও বাবা।
আপাতত এই কটা দিন মিঠুকে আর ফোন করবেন না। আমি যতক্ষণ না ফিরছি বাড়িতেও যেন যাবেন না।
কিন্তু বাবা, মেয়েটা একেবারে একা একা।
চিন্তা করবেন না মা, চিন্তা করবেন না, মিঠুকে দেখাশোনা করার লোক রেখেই যাচ্ছি। তবে
তবে কি,
আসলে আপাতত যার কাছে যাচ্ছি তিনি সত্যিই কতখানি কার্যকরী হবেন সেটা পরখ করে দেখার জন্যই আজ আমার এখানে আসা।
পরখ করে দেখার জন্য এখানে কি দেখবে?
আপনাদের বাড়ির বাগানে যে কাঠচাঁপা গাছটা আছে,
হ্যাঁ,
তার কাছেই কোথাও মাটির নিচে একটা হাড় পুঁতে দিয়ে গেছেন ওই তান্ত্রিক।
কি বলছো?
আমাকে এখন সেই হাড়খানা মাটি খুঁড়ে বের করে গুরুদেবের কাছে নিয়ে যেতে হবে।
সে কি আমাদের বাড়ির বাগান? আর আমরাই কিছু জানি না। আচ্ছা, তোমার ওই গুরুদেব কি করে জানলেন?
সেই জন্যই তো ব্যাপারটা একবার পরখ করে দেখে নিতে চাইছি।
ও খুঁড়বে? আচ্ছা বেশ, খোঁড়ো।
শাবল টাবল জাতীয় কিছু একটা থাকলে আমাকে দিন তো।
হ্যাঁ আনছি।
বাগানে গিয়ে দেখি যেখানটায় বলেছেন সেখানে। মিঠুর মা একটা ছোট শাবল এনে আমার হাতে দিলেন।
দেখি চলো।
বাগানে গিয়ে ঠিক যেখানটায় সতীশবাবু আমাকে খুঁড়তে বলে দিয়েছিলেন সেখানে খোঁড়া শুরু করলাম। মাটি শুকনো হয়ে শক্ত পাথর হয়ে রয়েছে। অনভ্যস্ত হাতে প্রাণপণে শাবল চালাতে থাকলাম। সময় লাগলেও অবশেষে প্রায় ফুটখানে খুঁড়েই হাড়টা পেয়ে গেলাম। লম্বা চড়ায় আমার তর্জনীর মাপের হবে। হাড়টা একটা প্লাস্টিকে জড়িয়ে ব্যাগে ঢোকাচ্ছি, ঠিক তখনই বাগান জুড়ে শনশন করে ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। প্রচণ্ড বেগে হাওয়াটা যেন আমাকে ঘিরে পাক খেতে থাকল। এমন কিছু ঘটতে পারে সতীশবাবু বলেননি তো? কি করব এখন আমি? ভাবতে ভাবতে কাঠচাঁপা গাছটার ঠিক পিছনে একটা সাদাটে অবয়ব ভেসে উঠল। সেই রাতে ছাদে মিঠুকে খুঁজতে গিয়েও ঠিক এমনই একটা অবয়ব দেখেছিলাম। ঠিক সেই একই রকমের ধূপ থুনো মেশানো পুজো পুজো গন্ধটাও নাকে এসে ঠেকল। আর মুহূর্তের মধ্যেই আমার শরীর ঘিরে সেই ঝোড়ো হাওয়া নিস্তব্ধ হয়ে গেল। সাদা অবয়বটাও ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার পাশে দাঁড়িয়ে মিঠুর মা ঠকঠক করে কাঁপছিলেন। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, চলুন মা, চলুন মা, ঘরে চলুন।
আমার মেয়েটা।
আর ভয় নেই, আর ভয় নেই মা, আপনি শান্ত হন, চলুন চলুন আমার সঙ্গে আসুন, আসুন। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন, মিঠুর কিচ্ছু হবে না, ও খুব শিগগিরই ভালো হয়ে যাবে।
যাবে তো?
হ্যাঁ একদম যাবে। আর আপনি আমার জন্য চিন্তা করবেন না। তবে তবে এবারে আমাকে বেরোতে হবে।
বেরোবে মানে? এই অবেলায় কিছু মুখে না দিয়ে কেউ বাড়ি থেকে বেরোয় নাকি?
আজ আর জোর করবেন না মা, হাতে একদম সময় নেই। এখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে অনেকখানি সময় লেগে যাবে। আপনি আপনি চিন্তা করবেন না, আমি রাস্তায় কিছু খেয়ে নেব।
আচ্ছা।
খুব ভোরের ফ্লাইট, কাছাকাছি কোথাও একটা রাতে থেকে যাব।
তাই বলে একেবারে কিছু না খেয়ে?
আসলে আমি এই হাড়টা নিয়ে আর বাড়িতে থাকতে চাইছি না মা। বিপদ কখন কিভাবে হানা দেয় কে জানে।
তা ঠিক।
এই জগতের এত রহস্যের কতটুকুই বা আমরা জানি বলুন।
বেশ, যা ভালো বুঝো, আমি আর তোমাকে আটকাবো না বাবা। যে কাজে যাচ্ছ তাতে সফল হও, এতটুকুই প্রার্থনা। যাওয়ার আগে বাবার ছবিতে একটা প্রণাম করে যাও ঋষি।
নিশ্চয়। তারানন্দ অবধূতের ছবিটার দিকে তাকিয়ে মনে মনে শুধু বললাম, এখন এখন আপনি ভরসা।
শান্ত রাত্রি নিঃশব্দে বয়ে যাচ্ছে। আত্মানন্দের চোখে ঘুম নেই। একলা ঘরে বসে মনকে ভ্রুমধ্যে স্থির করতে ব্যর্থ চেষ্টা করছেন, পারছেন না। এরপর চেষ্টা করলেন মনকে কণ্ঠ মধ্যে স্থির করবার। না, সব সিদ্ধি সব জ্ঞান যেন হারিয়ে গেছে, আজ্ঞাচক্রে কেবল অন্ধকার। শেষে হাল ছেড়ে গুরুকে স্মরণ করলেন তিনি। তার মনে পড়ল গুরুদেব স্বয়ং বলেছিলেন এই দুই অক্ষরের মন্ত্রটিকে অবহেলা না করতে। যে কেউ যে কোনো অবস্থানে এই মন্ত্র জপ করতে পারেন। হৃদয় মধ্যে পদ্ম কল্পনা করলেন আত্মানন্দ, আর তাতে গুরুদেবের মূর্তি স্থাপন করলেন। প্রাণপণে গুরু নাম জপ করতে লাগলেন।
গুরুবে নমঃ, গুরু গুরুবে নমঃ।
ধীরে ধীরে মন শান্ত হল, ভেতরের তোলপাড় কমে এল। দীর্ঘ সময়ের পর আত্মানন্দ যেন নিজেকে ফিরে পেলেন। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। একটু বিরক্তই হলেন তিনি। সবেমাত্র মনটাকে সুস্থির করতে শুরু করেছিলেন।
কে কে এলো এই সময়?
দরজা খুলতেই দেখলেন সেই তরুণটি। ছেলেটি হেসে বলল,
গুরুদেব আপনাকে স্মরণ করেছেন।
গুরুদেব? গুরুদেব এসেছেন? কোথায় 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 তিনি?
আগে মায়ের ঘরে।
চলো এক্ষুনি চলো।
ভৈরবী মায়ের ঘরের দরজাটা হাত করে খোলা। আত্মানন্দ চৌকাঠে এসে থামলেন। ভেতর থেকে গুরুদেবের গম্ভীর কণ্ঠ ভেসে এল,
ভিতরে এসো আত্মানন্দ।
ঘরে ঢুকেই আত্মানন্দ দেখলেন গুরুদেব সামনে বসে আছেন। তার একটি পা সামনের দিকে মেলে রেখেছেন, অন্যটি ভৈরবী মা তাঁর নিজের কোলে স্থাপন করেছেন। ঘরে শুধু একটিমাত্র ঘৃত প্রদীপ জ্বলছে। আত্মানন্দ সাষ্টাঙ্গ প্রণাম করলেন দুজনকে। গুরুদেব আরো গম্ভীর কণ্ঠে তাকে ঘরের মেঝের ওপর পেতে রাখা একটি নির্দিষ্ট আসনে বসতে বললে আত্মানন্দ আদেশ পালন করলেন। ভৈরবী মা একটিও কথা বলছেন না। বড় রহস্যময়ী এই রমণী। বহুদিন এই আশ্রমে গুরুদেবের তত্ত্বাবধানে সাধনা অনুশীলন করেও আত্মানন্দ বুঝে উঠতে পারেননি এই ভৈরবী মা কে। গুরুদেবের স্ত্রী না তাঁরও গুরু? তিনি যে অনন্ত শক্তির মূর্ত রূপ তাতে কোনই সন্দেহ নেই। অথচ গুরুদেব আশ্রমে থাকলে তাঁর ব্যবহার হয় একেবারে সাধারণ ঘরণীর মতো। গুরুদেবের সেবাই যাঁর একমাত্র ব্রত। একবার কৌতূহল চেপে না রাখতে পেরে গুরুদেবের কাছে ভৈরবী মায়ের পরিচয় জানতে চেয়েছিলেন আত্মানন্দ। উত্তরে গুরুদেব হেসে বলেছিলেন,
তিনি হলেন মা। শুধু এইটুকুই চিরটাকাল মনে রেখো।
মাথা নিচু করে নীরবে বসেছিলেন আত্মানন্দ। গুরুদেব বললেন,
আত্মানন্দ, মা তোমাকে পূর্বেই জানিয়েছেন যে পাপ তুমি করেছো তার প্রায়শ্চিত্ত করতেই হবে, তবেই তোমার সিদ্ধি ফিরে পাবে।
আমি প্রস্তুত গুরুদেব, আমায় আদেশ করুন।
আগামীকাল গভীর রাত্রে চক্রে বসব আমি, ভৈরবী মা সঙ্গে থাকবেন। এক গুচ্ছ তান্ত্রিক ক্রিয়ায় তার আনন্দের ভবিষ্যৎ গর্ভের শুদ্ধিকরণ করতে হবে কাল।
আত্মানন্দের বুক কেঁপে উঠল। যে প্রেতকে তিনি চালনা করেছেন সেই প্রেতকে যদি মিঠুর শরীর থেকে তাড়ানো হয় তাহলে তার ক্রোধ সরাসরি আঘাত হানবে আত্মানন্দের ওপরে। উপরন্তু
মিঠুর বাড়ির জমি তিনি নিজের মন্ত্রে বন্ধন করেছেন, সেই জমিতে তারানন্দ প্রবেশ করতে পারবেন না, বরং ওই প্রেত তারানন্দের পরিবারেরই সর্বনাশ করতে পারে। এই প্রথমবার নিজের কাজের জন্য অনুশোচনা হল আত্মানন্দের।
আমি যে আরো একটা অপরাধ করে ফেলেছি গুরুদেব।
জানি, তবে তোমার চালনা করা প্রেত অস্থিটি ইতিমধ্যেই তুলে ফেলা হয়েছে, আগামীকাল সেটিকেও শক্তিহীন করা হবে।
তুলে ফেলা হয়েছে? কিন্তু কিন্তু গুরুদেব, এই কাজ তো সকলের পক্ষে করা সম্ভব নয়।
মহামায়ার মায়া বুঝে ওঠা কি খুব সহজ কাজ আত্মানন্দ? ঋষি যে বড় সহজ ছেলে নয়, সে অত্যন্ত সুসংস্কারী। আর তোমার এও জেনে রাখা উচিত যে পূর্বজন্মে তোমার মতো সেও আমার শিষ্য ছিল।
শিষ্য?
তার সংসার স্পৃহা যায়নি বলেই গত জন্মের সন্ন্যাস সফল হয়নি, এ জন্মে তাই সে সংসারী হয়ে পূর্বজন্মের কৃতকর্মের পরিণাম ভোগ করছে। সুতরাং শুধু তার আনন্দই নয়, অজ্ঞাত সারে তুমি আরো এক গুরু ভ্রাতার ক্ষতি সাধন করেছ।
গুরুদেব, তাহলে তাহলে উপায়?
কাল সকালেই তুমি এই আশ্রম পরিত্যাগ করবে। এখানে আগামীকাল যে চক্র অনুষ্ঠিত হবে, সেখানে তোমার উপস্থিতি বাঞ্ছনীয় নয়।
আগে আগে তাই হবে গুরুদেব, আপনার আদেশ শিরোধার্য। আমি আমি কাল ভোরেই আশ্রম ত্যাগ করব।
তবে আজ তোমায় ডেকেছি এক বিশেষ ক্রিয়া সম্পাদনের উদ্দেশ্যে। তোমার দেহ বন্ধন করব আমি, তা না হলে ওই প্রেত যে কোনো মুহূর্তে তোমার সাংঘাতিক ক্ষতি সাধন করতে পারে।
আমার আমার এই দেহের আর কি প্রয়োজন প্রভু? দেহ বিষাক্ত, পাপে পূর্ণ।
আত্মানন্দ, আমরা দেহ ধারণ করি সাধনের জন্যেই। এ দেহ এক যন্ত্র, আত্ম অনুসন্ধানের উপকরণ। সাধনার উদ্দেশ্যেই যে দেহ ধারণ করা, কিন্তু সূক্ষ্ম শরীরে সাধনা সম্ভব নয়, তাই ফিরে আসতে হয় বারবার। এই আত্ম সাক্ষাৎকারই মুক্তি। বৈদিক সাধনা আর তন্ত্রের অন্তিম গন্তব্য আলাদা নয়। তন্ত্র কেবল সেই গন্তব্যে দ্রুত পৌঁছবার এক পাকদণ্ডী পথ বলতে পারো, যার প্রতি পদে বিপদ। তাই সাবধান না হলে পদস্খলনের আশঙ্কা প্রতি মুহূর্তে।
আমিও যে পা ফসকেছি প্রভু, ক্রোধ ঈর্ষা লোভ আর মোহের বশে আপনার দেয়া সাধনার অপব্যবহার করেছি আমি।
সাধনার প্রথমে কুণ্ডলিনী জাগে, মনোজগতে আলোড়ন পড়ে, এই সময় আত্মসংবরণ করা কঠিন। প্রথম চক্র ভেদ করলেই পথের বাধা হয়ে দাঁড়ায় কাম, দ্বিতীয় চক্রে আসে ক্রোধ ও ঈর্ষা।
আমি কি তবে দুটো চক্রই ভেদ করতে পেরেছিলাম প্রভু?
হ্যাঁ, তুমি দুটি চক্র ভেদ করেছিলে বলেই পিশাচ সিদ্ধি পেয়েছিলে, কিন্তু প্রকৃত সাধক এসবকে বিষ্ঠার মতো ত্যাজ্য জ্ঞান করে। আমি বারবার তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি সে সাবধান বাণী মাননি।
তাহলে আমার সমস্ত সাধনাই কি এই অপকর্মের ফলে চিরকালের জন্য ভ্রষ্ট হল গুরুদেব? আমার আমার মুক্তির কি হবে?
না আত্মানন্দ, পুনর্জন্মের পর ফিরে আসবে তুমি, মা নিজে নির্দেশ দিয়েছেন, ওর নির্দেশ যে আমিও লঙ্ঘন করতে পারি না। পূর্বজন্মের কৃতকর্মের পরিণাম ক্ষয় করে জয়ী হয়ে এসো, আমি অপেক্ষায় থাকব, তখন তোমাকে দেব উন্নততর সাধনা। আশা করি সেই নতুন আত্মানন্দের দেহ মন সাধনের উপযুক্ত হয়ে উঠবে।
কিন্তু গুরুদেব, মা যে বলেছেন এ দেহ বিনষ্ট না করেই আমার নবজন্ম হবে, সে কি করে সম্ভব?
মা তোমার বাহ্যিক জন্মের কথা বলেননি, তোমার অন্তর্জগতের পুনর্গঠনই হবে তোমার নবজন্ম।
আত্মানন্দের দিশাহারা মুখটা দেখেই হয়তো কিছুক্ষণ নীরব থেকে ভৈরবানন্দনাথ অবধূত গম্ভীর কণ্ঠে বললেন,
যা ঘটেছে যা ঘটবে সবই দৈব নির্দিষ্ট, ক্লেশ দুঃখ ব্যর্থতা এলেই মানুষ ভেঙে পড়ে, ঈশ্বরের প্রতি রাগ অভিমান ও অবিশ্বাস জন্মায় তার, কিন্তু এ সবই যে তাঁর উপহার, যন্ত্রণার মাধ্যমেই তিনি আমাদের কর্মফল ক্ষয় করেন, সুখের মুহূর্তে আমরা তাকে ভুলে যাই, অথচ সামান্য কষ্ট পেলে তাকেই খুঁজি। তাই তোমার জীবনে যা যা ঘটেছে তাকে ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করো।
আত্মানন্দ মাথা নিচু করে বসে রইলেন, তাঁর দু চোখ জলে ভেসে যাচ্ছে, বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে, একদিকে চূড়ান্ত যন্ত্রণা অনুশোচনা, আর আরেকদিকে নতুন জন্মের নতুন সাধনা লাভের প্রত্যাশা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতিতে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠেন তিনি। আত্মানন্দের মনের ভাব বুঝতে পেরেই যেন ভৈরবানন্দনাথ নিরাসক্তভাবে বলে চলেন,
আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় তীব্র আশা, আশা ভঙ্গ থেকে ব্যথা, ব্যথা থেকে ক্রোধ আর ঈর্ষা। তোমার সাধনা এখন হবে মনকে আশাবিহীন করে তোলা, ভিক্ষুকের জীবনযাপন করো, অহং শূন্য হয়ে ওঠো। আর অহং ত্যাগের শ্রেষ্ঠ পথ কি জানো আত্মানন্দ?
কি গুরুদেব?
মানুষের পাদস্পর্শ। যতবার অন্যের পা ছুঁয়ে প্রণাম করবে ততবার তোমার অহং ঝরে পড়বে, আর এইভাবেই একদিন তারানন্দের পরবর্তী শরীরের দেখা পাবে, আর তখন দীনভাবে তার পাদস্পর্শ করবে তুমি, তাতেই পাপক্ষয় ঘটবে, হারানো সাধন ফিরে আসবে, বীজ মন্ত্র আবারও মনে পড়বে তোমার, তখন বিলম্ব না করে ফিরে এসো এখানে, আমি অপেক্ষায় থাকব।
যথাজ্ঞা গুরুদেব।
আত্মানন্দ আরো একবার সাষ্টাঙ্গ প্রণাম করলেন গুরুদেব ও ভৈরবী মাকে, মা তাঁর মাথা ছুঁয়ে আশীর্বাদ করলেন, স্নেহমাখা কণ্ঠে বললেন,
আজ ঘরে বসে যেমন করে গুরু নাম জপছিলে, যেখানে যে অবস্থাতেই থাকো না কেন ঠিক সেরকম ভাবেই সব কাজের মাঝে গুরু নাম জপতে থেকো বাবা, আর নিশ্চিন্তে থেকো, এই নীলাচলে অসম্ভব সম্ভব হয়, এ বড় আশ্চর্য জায়গা। মহাদেবের ত্রিনয়ন থেকে বেরিয়ে এসে পুরে ছাই হয়ে যাওয়ার পর কামদেব এখানেই তার দেহ তাঁর রূপ ফিরে পেয়েছিলেন, তাই তো এ জায়গার নাম কামরূপ। তোমার মনও আবার শুদ্ধ রূপে ফিরে আসবে একদিন আত্মানন্দ, ততদিন তোমায় বিনা অভিযোগে কৃতকর্মের পরিণাম ভোগ করতে হবে।
আত্মানন্দ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসেন, শরীর বড় হালকা লাগছে তাঁর,
আকাশ মেঘমুক্ত, তারায় ভরা। কত তারা বহু আগেই হয়তো নিভে গেছে, তবুও তাদের আলো দেখা যায়। আত্মানন্দ মৃদু হাসেন, মহামায়ার জগৎ রহস্যে ভরা, তাঁর সৃষ্টি বুঝে ফেলা কি মানুষের সাধ্য?
এয়ারপোর্ট থেকে সোজা চলে এলাম কামাখ্যা মায়ের মন্দিরে। আসার আগে সতীশ ঘোষালের সঙ্গে আর কথা হয়নি, তাই অস্থির লাগছে। কিচ্ছু জানি না কোথায় কখন কিভাবে তার দেখা পাব। মন্দিরে সকালবেলাতেই উপচে পড়া ভিড়, গর্ভগৃহে ঢোকার লম্বা লাইন। আমি মন্দির চত্বর খানিক ঘুরে বেড়ালাম, গণেশ মূর্তির সামনে, নাট মন্দিরের আশেপাশে, সব জায়গাতেই দেখলাম, কিন্তু তাকে কোথাও পেলাম না। শেষে হতাশ হয়ে সৌভাগ্য কুণ্ডের পাশের সিঁড়িতে গিয়ে বসলাম। এখানে একটু ভিড় কম, কেউ কেউ জলের ছিটে গায়ে মাথায় দিচ্ছে, প্রার্থনা করছে। আমার শরীরটা ক্লান্তিতে প্রায় ভেঙে পড়ছিল। সেই ভোরে বেরিয়েছি, হোটেলের ঘরে এতটুকুও ঘুম হয়নি। সতীশ ঘোষালের দেখা না পেলে এখানে আসাটাই ব্যর্থ হবে, এই আশঙ্কায় মনটা খারাপ হয়ে যাচ্ছিল। কোনোই উপায় না পেয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎই কাঁধে কার একটা হাতের স্পর্শ টের পেলাম। চমকে তাকাতেই দেখি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং সতীশবাবু।
ঋষি ভাই বোধহয় ভেবেই নিয়েছিলেন যে লোকটা আর এলো না, কি তাই তো?
না, মানে ঠিক তেমনটা ভাবিনি, শুধু ভাবছিলাম আসার আগে তো আর কিছু জানাতে পারলাম না, আপনি জানবেন কি করে যে আমি কখন কোথায় থাকব।
এ আর এমন কি ব্যাপার ঋষি ভাই, ভালোবাসা থাকলে এক মনের সঙ্গে আর এক মনের এক অদৃশ্য টান তৈরি হয়, কোনো কথাই আর কারোর কাছে গোপন থাকে না। নিন নিন, আর দেরি করবেন না, সেই কোন সকালে বেরিয়েছেন, এখন সোজা আশ্রমে গিয়ে একটু জল বাতাসা মুখে দেবেন, চলুন। আস আস
চলুন। আমরা মন্দিরের ভিড় পেরিয়ে বাঁধানো পথ ধরে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই সতীশ ফিসফিস করে বললেন,
এবার আর এই বাঁধানো পথে নয় ঋষি ভাই।
তবে মূল রাস্তা ছেড়ে আমরা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে অত্যন্ত সরু একটা পায়ে চলা পথ ধরলাম। ঝোপ ক্রমশ গভীর জঙ্গলে পরিণত হতে লাগল, সরু পথটাও আর দেখা যাচ্ছিল না, চারিদিকে চাপ চাপ নিস্তব্ধতা। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি অথচ একটাও পাখির ডাক শুনছি না, সব যেন কি এক অজানা আশঙ্কায় স্তব্ধ হয়ে রয়েছে। আমার গাটা ছমছম করে উঠল।
ভয় করছে ঋষি ভাই?
এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সতীশবাবু?
এই তো এসেই গেছি। আসলে গুরুদেবের আশ্রম অত্যন্ত গোপন স্থানে অবস্থিত, এখানে সাধারণ মানুষের পা পড়ে না বললেই চলে। গুরুদেব স্বয়ং মন্ত্র দিয়ে এই জায়গাটা বেঁধে রেখেছেন।
বেঁধে রেখেছেন?
তাই চাইলেই এখানে আসা যায় না, গুরুদেবের ইচ্ছে ছাড়া এই স্থান অগম্য। আসুন আসুন, সামনেই আশ্রম।
এই পথ তো যথেষ্ট দুর্গম সতীশবাবু।
আশ্রমিকরা সাধারণত এই পথ ব্যবহার করেন না।
তাহলে?
ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে আরেকটা রাস্তা আছে, রাস্তাটা শর্টকাট বটে, তবে অত্যন্ত খাড়াই।
গুরুদেবের তো যথেষ্ট বয়স হয়েছে মশাই, এই বয়সে ওই খাড়াই পথ বেয়ে?
হ্যাঁ, আরে তিনি কি আর আপনার আমার মতো সামান্য মানুষ? গুরুদেব সিদ্ধ মহাপুরুষ, ইচ্ছে মতো যেখানে খুশি চলে যেতে পারে। এই নি, এসে গেছি আমরা।
চোখের সামনে যা দেখলাম তা ছবিতে দেখা তপভূমির মতোই, ভারী মনোরম একটা আশ্রম, মাটির বাড়িঘর, পাতা আর খড়ের ছাউনি, নিকোনো উঠোন, উঠোনের এক প্রান্তে একটা কুয়ো। সতীশের কথায় হাত মুখ ধুয়ে আমরা সোজা চলে গেলাম গুরুদেবের ঘরে। তেমনটাই নাকি আদেশ? তার বয়স আন্দাজ করা কঠিন। দাদু তারানন্দেরও গুরু তিনি, মানে যথেষ্টই বয়স্ক হওয়া উচিত। তবু তাকে দেখে মনে হল বড়জোর সত্তর। সুন্দর সুঠাম শরীর, মাথায় জটা, দৃঢ় শরীর, তক্তপোষে বজ্রাসনে বসে আছেন। পাশে মাথার খুলি দিয়ে তৈরি একটা পাত্র, আর ডান দিকে তিনটি সিঁদুর মাখানো মাথার খুলি। একটা খুলির আবার দুটো দাঁত নেই। সিনেমায় বইয়ের পাতায় যেসব দৃশ্যের কথা দেখেছি বা পড়েছি, সেসব যদি চোখের সামনে ঘটে যায় তাহলে যা হয়। আমারও ঠিক তাই হল, হাড় হিম হয়ে গেল। চমক ভাঙল গুরুদেবের কণ্ঠস্বরে।
বসো বাবা, তোমার অপেক্ষাতেই ছিলাম।
কেন জানি না এই কণ্ঠস্বর আমার বড় পরিচিত বলে মনে হল। মানুষটিকেও বড্ড চেনা চেনা লাগছে। সতীশ তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। হাসি মুখে গুরুদেব আমার মাথায় হাত রাখলেন, বিড়বিড় করে অস্ফুটে কিছু বলে উঠলেন। আর অমনি অমনি আমার বুকের মধ্যে উথাল পাথাল ঢেউ উঠল। ঘর, সংসার, চাকরি, মিঠু, সবকিছু যেন তীব্র বেগে খড়কুটোর মতো ভেসে যেতে লাগলো সেই ঢেউয়ে। আমার মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে এলো যা স্বাভাবিক অবস্থায় আমার বলার কথা নয়। যখন আমরা এই শরীর ছেড়ে চলে যাই, তখন আসলে কে শরীর ত্যাগ করে? কার জন্যই বা অনুভব করি আমি এ দেহেই আছি? কে তিনি, কে আমি? আমরা কি আদৌ ভিন্ন? ভিন্ন ছিলাম কখনো? আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলাম। একটা বিরাট নিম গাছের নিচে মৃগচর্মের আসন, আর আমার পাশে দাঁড়িয়ে কি যেন পরম স্নেহের সুরে বলে চলেছেন,
এই নিম বড় সিদ্ধ বৃক্ষ, এর পাদমূলে যে পঞ্চমুণ্ডের আসন স্থাপিত, তা বহু সাধকের তপস্যায় চিরজাগ্রত। আজ আমি তোমাকে সেই আসনে বসালাম। মন স্থির করো ব্রহ্মরন্ধ্রে, আর ভাবো, সিদ্ধি চাই না, খ্যাতি চাই না, যশ চাই না, রূপ চাই না। আমার কাছে রূপ অরূপ, যশ অপমান, খ্যাতি অখ্যাতি, বিদ্যা অবিদ্যা সবই এক, সবই অভিন্ন। আমি শুধু তুমি হতে চাই। মন্ত্র তন্ত্র সব মিথ্যে, মনে মনে বলো, মন তোর, তন তোর, তুই আমি আসলে মিলেমিশে একাকার হয়ে আছি।
মাথার মধ্যে শিরাগুলো যেন ছিঁড়ে যাচ্ছে আমার, চোখ খুলতে পারছি না। নিজের ওপরে আমার আর এতটুকু নিয়ন্ত্রণ নেই। আমার জীব, আমার মন, কেউ আর আমার বসে নেই। আমার মধ্যে যেন যেন অন্য এক আমি জাঁকিয়ে বসতে চাইছে। সেই আমি বলে উঠল, স্ত্রী মিথ্যা, স্ত্রী মিথ্যা, সংসার মিথ্যা, সব সব মিথ্যা, একমাত্র তিনিই সত্যস্বরূপ। তিনি আবার আমার মাথায় হাত রাখলেন, পরিতৃপ্ত কণ্ঠস্বরে বললেন,
সব ঠিক আছে, সঠিক সময়ে সবকিছুই স্পষ্ট হয়ে উঠবে। আপাতত এ সমস্ত চাপা দেওয়াই থাক, এখন সুখে সংসার করো তুমি।
আমি এই কথার অর্থ কিছুই বুঝলাম না, শুধু টের পেলাম
আমার শরীর মনের সব অস্থিরতা নিমেষে কেটে গেল। গুরুদেব সতীশকে বললেন,
মাকে ডাকো।
যথা আজ্ঞা গুরুদেব।
ভৈরবী মা ঘরে ঢুকেই আমাকে দেখে ভারী মিষ্টি করে হাসলেন, যেন আমি তার কতকালের চেনা।
এসেছে বাবা?
তাকে প্রণাম করতেই ঠিক যেন আমার নিজের মায়ের মতোই আদর করলেন আমার থুতনিতে হাত দিয়ে।
সেই কোন সকালে বেরিয়েছ? পেটে তো দানা পানি পড়েনি কিছুই। এই ভর দুপুরে এবার যে কিছু খেতে হবে বাবা, এখন বলো তো কি খাবে?
হঠাৎ কি মনে করে মিঠুর জন্য আমার মনটা হু হু করে উঠল। এই বিপদের দিনে মেয়েটা একেবারে একা রয়েছে, কি করছে, কেমন আছে কে জানে।
মিঠুর জন্য তুমি একেবারেই চিন্তা করো না বাবা, আজ রাতটুকুই তো, আজ রাতেই সে সুস্থ হয়ে উঠবে।
সত্যি সত্যি বলছেন, আমার মিঠু আজ রাতেই সুস্থ হয়ে উঠবে?
হ্যাঁ বাবা, তার পূর্বজন্মের কৃতকর্মের ফল যতটুকু ছিল তা ক্ষয় হয়েছে, আর ওই প্রেত শরীরেরও মুক্তির সময় হয়েছে।
মায়ের কথা অভ্রান্ত, তার কথায় যেন কোনো সংশয় রেখো না। তিনি যখন বলেছেন মিঠুমার আজ রাতেই আরোগ্য নিশ্চিত, তখন সে পথে আর বাধা নেই। আসলে এসবই হল মহামায়ার লীলা। এ জগতে আমরা শুধু নিজেদের কর্ম অনুযায়ী ফল ভোগ করি,
ঠিক
সে কর্ম এই জন্মেরও হতে পারে, আবার পূর্বজন্মেরও হতে পারে। তুমি, মিঠুমা, তারানন্দ, আত্মানন্দ, এমনকি কাজুরিও সেই রকমই নিজ নিজ কর্মফল ভোগ করছে।
সতীশ,
আগে
ঋষিকে এবার ঘরে নিয়ে যাও।
আচ্ছা,
আমি ওর জন্য খাবার আর জল পাঠিয়ে দিচ্ছি। তুমি তো জানোই আজ রাতেই আমরা চক্রে বসব, আর ঋষিও সেই চক্রে উপস্থিত থাকবে।
আচ্ছা,
তুমি তাকে সঠিক সময়ে প্রস্তুত করে নিয়ে এসো, কেমন?
আগে তাই হবে মা।
গুরুদেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
মিঠুর ব্যবহৃত বস্ত্রখণ্ড আর তার বাড়িতে পুঁতে রাখা মন্ত্রপুত অস্থিটি সঙ্গে করে এনেছ তো?
আগে এনেছি গুরুদেব। বলেই আমি ব্যাগ থেকে মিঠুর নাইটিটা বের করে গুরুদেবকে দিলাম। হাড়ের টুকরোটা ওনাকে দেব বলে যেই হাতে নিয়েছি, সঙ্গে সঙ্গে যেন তাণ্ডব শুরু হয়ে গেল। দমকা হাওয়া ওলট পালট করে দিল সবকিছু। ঘরের মধ্যে একটা জলের কলসি ছিল, সেটা পড়ে ভেঙে গিয়ে ভেসে যেতে লাগলো ঘর। আমার তালুর মধ্যেই যেন ভয়ঙ্কর ছটফট করতে লাগলো সেই হাড়ের টুকরোটা। একটা বিশ্রী আষ্টে গন্ধ আমার শরীর জুড়ে পাক খেতে লাগলো, গা গুলিয়ে উঠল আমার। গুরুদেব স্থির কঠিন দৃষ্টিতে চাইলেন আমার দিকে। ডান হাতের তালুতে বাঁ হাতের তর্জনী দিয়ে তিনবার টোকা দিলেন তিনি, তারপর ফুঁ দিলেন তিনবার। আমার হাতের মধ্যে সেই হাড়ের নাচন বন্ধ হয়ে গেল, বিচ্ছিরি আষ্টে গন্ধটাও ফিকে হয়ে মিলিয়ে গেল এক নিমেষে। তিনি মৃদু হেসে আমার দিকে হাত বাড়িয়ে বললেন,
এবারে দাও।
আমি হাড়ের টুকরোটা গুরুদেবের হাতে দিলাম, তিনি সেটা তার পাশে রাখা করটিগুলোর একটার হা মুখের ভেতরে রেখে দিলেন, তারপর বললেন,
আর চিন্তা নেই, যাও, এবার তুমি বিশ্রাম নাও, আমাদের আজ রাতেই আবার দেখা হবে।
রাতে সতীশ আমাকে গর্ভগৃহে নিয়ে এলেন। আশ্রমের একটা নির্দিষ্ট ঘরের ভেতর দিয়ে এই বিশেষ কক্ষে ঢোকার গুপ্ত দরজা। সতীশ ঘোষাল ইশারায় আমাকে ঘরের ভিতরে ঢুকতে বললেন। ভেতরে ঢুকে দেখলাম ঘরটি ষড়ভুজাকৃতি, বেশ প্রশস্ত।
দেওয়ালের বিভিন্ন স্থানে খানতিনেক মশাল জ্বলছে। সেই আলোয় ঘরের ভিতরটায় আলো ছায়ার এক অপার্থিব খেলা চলছে। হঠাৎ চোখে পড়ল ঘরের একদিকে হাত দুই উঁচু একটা বাঁধানো বেদি, বেদির ওপরে এক রহস্যময় দেবী মূর্তি, তার ঊর্ধ্বাঙ্গ ঢাকা কেশ রাশিতে ধ্যানমগ্ন ভঙ্গিতে বসে আছেন দেবী। তার মুখে যেন অদ্ভুত এক শক্তির প্রকাশ। বেদির নিচে পূজার আসন ও সামগ্রী, কেন জানি না আবার বুকটা কেঁপে উঠল। সতীশ ঘোষাল আমাকে একটি শুভ্র বস্ত্র দিলেন, কারণ গুহ্যক্রিয়ায় অংশ নিতে শুদ্ধ বস্ত্র প্রয়োজন। তার নিজের গায়ে টকটকে লাল কাপড়, গলায় রুদ্রাক্ষমালা, আর চোখ দুটি জ্বলছে আগুনের মতো, অপরিচিত এবং ভয়ঙ্কর তীব্র। আমি ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম, আজ কি হবে সতীশবাবু?
সে আপনি নিজের চোখেই দেখতে পাবেন ঋষি ভাই, ভয় পাবেন না। আপনার উপরে গুরু কৃপা অসীম, তাই আজ এ চক্রে সশরীরে আপনি উপস্থিত থাকতে পাচ্ছেন। এমন সৌভাগ্য খুব কম পুণ্যাত্মার জীবনেই ঘটে।
ঘরে দেবী মূর্তির ডান দিকে পদ্মাসনে বসেছিলেন গুরুদেব। একটি রক্ত জবার মোটা মালা গলা থেকে নেমে এসে তার কোলের উপরে জড়ো হয়ে আছে। সকালে দেখা নরকরটিগুলি তার সামনে অর্ধবৃত্তাকারে সাজানো রয়েছে, আর সেই অর্ধবৃত্তের মধ্যেই প্রস্তুত হয়েছে হোমকুণ্ড। করটিগুলোর ওপরে সিঁদুরের প্রলেপ লাগানো, তাদের প্রত্যেককে একটা করে জবা ফুলের মালা পরানো হয়েছে যত্ন করে। মাটির পিলসুজের ওপরে একটি পিতলের প্রদীপ জ্বলছে সেখানে। গুরুদেব গভীর ধ্যানে মগ্ন। তার মুখোমুখি ফুট তিনেক তফাতে একটি কম্বলের আসন, সেই আসনের ওপরেই মিঠুর নাইটিটা জড়ো করে রাখা হয়েছে। সতীশ আমাকে ঘরের ঠিক মাঝখানে একটি আসন দেখিয়ে তাতে বসতে বললেন।
এইখানে বসুন।
তারপর প্রায় ফিসফিস করে বললেন,
আজ আপনার চোখের সামনে যাই ঘটুক না কেন, এই আসন ছেড়ে কিছুতেই উঠবেন না। আর হ্যাঁ, একটি কথাও বলবেন না, মনে থাকবে তো?
মনে থাকবে।
খুব সাবধান, কিছুতেই আসন ত্যাগ করবেন না যেন।
আপনি এখানে মানে আমার কাছে থাকবেন না?
আমার কাজ আছে ঋষি ভাই।
ও,
তবে ভয় পাবেন না, আমরা সকলেই তো এই ঘরেই রইলাম। আর সবচেয়ে বড় কথা হল, স্বয়ং গুরুদেবই রয়েছেন আপনার চোখের সামনে। তিনি সঙ্গী হলে এই মহাজগতে যে আর কিছুতেই আপনার ভয় নেই ঋষি ভাই। আচ্ছা আসি এবারে, চক্রের সময় হল, মা এখনই এসে পড়বেন, আমি বরং তাঁর পূজোর আয়োজনটা সেরে ফেলি।
সতীশ ধীর পায়ে এগিয়ে গিয়ে বিগ্রহকে প্রণাম করলেন। তিনি দেবী মূর্তির সামনে পাতা আসনে বসে গভীর নিরবতার মধ্যে তান্ত্রিক আচারে মন দিলেন। এক বিশেষ পদ্ধতিতে ভক্তিভরে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা ফলমূল নিজের মুখে ছুঁয়ে দেবীর দিকে বাড়িয়ে দিচ্ছিলেন তিনি। পূজো শেষে তিনি দেবীর সামনে লুটিয়ে পড়লেন, বারবার মা মা বলে ডেকে উঠলেন।
মা 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 মানে মা নে নে মা নে মা নে।
আর ঠিক তখনই মূর্তির পেছন থেকে দেখা দিলেন ভৈরবী মা। খোলা চুল, গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজ ও রক্তলাল জবার মালা। তিনি এসে দেবী মূর্তির ভঙ্গিমায় আসনে বসলেন। আমার শরীর কেঁপে উঠল অজানা এক আতঙ্কে আর বিস্ময়ে। গুরুদেব ও সতীশ মন্ত্রোচ্চারণ শুরু করলেন। আচারের অংশ হিসেবে আমার দিকেও জল ছিটিয়ে দিলেন। তারপর ভৈরবী মায়ের পূজায় মন দিলেন।
মায়ের ঠোঁটে তখন এক রহস্যময় হাসি। তিনি ধীরে ধীরে তার ডান হাত বাড়িয়ে দিলেন হোমকুণ্ডের দিকে, এবং সঙ্গে সঙ্গেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। বেদির চারপাশে সাজিয়ে রাখা সবকটা খুলি যেন প্রাণ পেল, একে একে কেঁপে উঠে ঘড়ির উল্টো দিক বরাবর ঘুরতে শুরু করল। হোমকুণ্ডে অগ্নি সংযোগ করলেন গুরুদেব। গম্ভীর মন্ত্রোচ্চারণের সঙ্গে আহুতি দিলেন। হঠাৎ দেখলাম আসন থেকে মিঠুন নাইটিটা নিজে থেকে উড়ে গিয়ে পড়ল হোমকুণ্ডের আগুনে, আর দপ করে জ্বলে উঠল। তারপর ধোঁয়ার কুণ্ডলী হয়ে পাক খেতে খেতে উঠতে লাগল উপরে। ঘরের মধ্যে যেন অদ্ভুত এক আলোড়ন চলছে। একটা ঝোড়ো বাতাস ঘুরে ঘুরে সেই ধোঁয়াটাকে ক্রমশ রূপ দিচ্ছে, আর আর স্পষ্ট হয়ে উঠছে এক নারী মূর্তি। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। এ কি করে সম্ভব? কিন্তু কিন্তু না, এ তো আমার চোখের ভুল নয়। এই নারী মূর্তি আর কেউ নয়, মিঠু। সে স্থির চোখে তাকিয়ে আছে গুরুদেবের দিকে। গুরুদেব শান্ত স্বরে বললেন,
মা, তুমি ওই আসনে গিয়ে বসো।
মিঠু আসনে বসল ঠিকই, কিন্তু ক্রুদ্ধ স্বরে বলে উঠল,
তোমরা আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন? আমাকে একটু শান্তিতে থাকতে দিতে, এত কিসের আপত্তি তোমাদের?
মিঠু রাগে ফুঁসছিল। সেই মুহূর্তেই বেদির ওপর স্থাপিত দেবী মূর্তির শরীর থেকে একটা উজ্জ্বল নীলচে আলোর স্রোত বেরিয়ে এসে ঢুকে গেল ভৈরবী মায়ের শরীরে, আর সঙ্গে সঙ্গেই ভৈরবী মায়ের শরীর ফুঁড়ে বেরিয়ে এলো এক অপূর্ব নারী মূর্তি। গুরুদেবের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সেই নারী জিজ্ঞেস করলেন,
কি আদেশ প্রভু?
ওকে উপযুক্ত আহার্য প্রদান করো।
যথা আজ্ঞা প্রভু।
মুহূর্তের মধ্যে সেই নারী মিঠুর সামনে ঝকঝকের উপর থালায় ফল মিষ্টি ও পানীয় এনে রাখলেন। আমার সবকিছু অবিশ্বাস্য ঠেকছিল। চোখের সামনে যেন এক মায়ার খেলা চলছে। চোখ যা দেখছে যুক্তি কিছুতেই তা মানতে চাইছে না। এদিকে সামনে ফল মিষ্টি দেখে মিঠু যেন আরো রেগে উঠল।
আমায় বোলাতে চাইছ তাই না? কিছুতেই না। যে শরীরে আমি বাসা পেঁধেছি সে শরীর ছেড়ে আমি কিছুতেই যাব না।
ওই শরীর ছেড়ে বেরিয়ে না গেলে যে তোমার মুক্তি বিলম্বিত হবে মা।
মুক্তি? মুক্তি কে চায়? আমি তো চাই ভোগ করতে। ভোগ করতে চাই আমি। আমি চাই প্রতিশোধ নিতে।
কিন্তু মা, এতে যে তোমারই কষ্ট বাড়বে। তুমি যদি মেয়েটির শরীর ছেড়ে বেরিয়ে যাও, তাহলে আমি এই ভৈরবা আনন্দনাথ অবধূত কথা দিচ্ছি, দ্রুত তোমার নবজন্মের ব্যবস্থা করব। নতুন শরীরে তুমি জীবনকে বিধি মতে ভোগ করো মা।
না না না, আমার এই শরীরটাই পছন্দ। আমি স্বামীর সঙ্গে দেহ সুভোগ করব। নতুন জীবনের জন্য আমি আমি আর অপেক্ষা করতে চাই না।
তোমার হাতের ওই তাবিজটা এই যজ্ঞকুণ্ডে বিসর্জন করে মুক্ত হও।
বলতে বলতেই গুরুদেব আমার নিয়ে আসা হাড়টা আগুনে নিক্ষেপ করলেন, আর আমার সর্বশরীর কেঁপে উঠল। মিঠুর শরীরের ভেতর থেকে গাজরের তীব্র চিৎকারে
সে শক্তি যে তোমার নেই তা কি তুমি নিজেই বুঝতে পারছো না মা? শোনো,
আমার কথা মেনে নাও। আমি কথা দিচ্ছি তোমাকে উত্তম গর্ভে প্রেরণের ব্যবস্থা করব।
গাজরের তীব্র চিৎকারের সঙ্গে সঙ্গেই পুরো ঘরটা জুড়ে ঝোড়ো বাতাস বইতে শুরু করল। তার সঙ্গে চারিদিক ভরে উঠল পচা গলা মৃতদেহর উৎকট গন্ধে। মিঠুর শরীরটা ক্রমশ বদলে যাচ্ছে। আমি হতবাক হয়ে দেখলাম ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করছে তার দেহ। মাথার চুলগুলো উড়ে সাপের মতো ফনা তুলছে যেন। চোখ দুটো থেকে আগুন ঠিকরে বেরিয়ে আসছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে আসনের ওপর উঠে দাঁড়াল। গুরুদেব সতীশের দিকে তাকালেন। তার দৃষ্টিতে রাগ নেই, বরং রয়েছে কষ্ট আর করুণা। সতীশ বললেন,
সবই যে কর্মফল প্রভু, কর্মফল কে খণ্ডাবে? ও বিচারির যে এখনো দুর্ভোগ বাকি রয়েছে। আপনি চাইলেও যে ওই অভাগিনীর এখনই মুক্তি নেই গুরুদেব।
তাহলে যোগিনী মায়ের সামনে এ মায়া শরীর বলি দাও সতীশ, আর মা আপাতত ওর আত্মাকে নিজের শরীরে গ্রহণ করুন। এই জড় পৃথিবীতে শুধুমাত্র কাম আর বাসনার আধার হয়ে ঘুরে ঘুরে বেড়ানোর চেয়ে সেই বরং ভালো হবে।
গুরুদেব লাল চন্দনে স্পর্শ করে একটি অপরাজিতা ফুল ছুঁড়ে দিলেন ভৈরবী মায়ের দিকে। আর তখনই মিঠুর সেই ভয়ঙ্কর বিকৃত শরীরের বাঁ হাত থেকে তাবিজটা ছিটকে এসে পড়ল যজ্ঞের আগুনের মধ্যে। আকাশ বাতাস কাঁপিয়ে হাহাকারের মতো শব্দ উঠল মিঠুর শরীরের মধ্যে থেকে। সতীশ লাফিয়ে উঠেছেন আসন ছেড়ে। দেবীমূর্তির বাঁদিক থেকে একটি খড়গ হাতে তুলে নিয়েছেন তিনি। মিঠুর শরীরটা তখন দুহাত বাড়িয়ে আসন ছেড়ে গুরুদেবের দিকে এগিয়ে আসছে। গুরুদেব অঞ্জলির তিনটি ফুল ছুঁড়ে দিলেন যজ্ঞের আগুনে, আর অবিচল কণ্ঠে মন্ত্র পড়ে যেতে লাগলেন। আমি বিস্ফারিত চোখে দেখলাম সতীশ ঘোষাল তার হাতের খড়গটি তুলে ধরেছেন মিঠুর ঘাড় লক্ষ্য করে। প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে আসন ছেড়ে উঠে পড়তে যাচ্ছিলাম আমি, আর ঠিক তখনই একটা চাপা কণ্ঠস্বরের মৃদু ধমক কানে এলো।
আহ, কর্তব্য বিস্মৃত হয়েও না ঋষি, এখন কোনো কথা নয়, নিজ আসনে স্থির হয়ে বসো।
তারানন্দ যেন সশরীরে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে দেখা মাত্র আমি ঝরঝর করে কেঁদে ফেললাম।
দাদু, দাদু ওরা মিঠুকে বলে দিচ্ছে, দাদু আপনি মিঠুকে বাঁচান, দাদু অবশ্যই আমার মিঠুকে।
ঋষি, এই শরীর যে সবটাই মায়া। বিচক্ষণ মানুষেরা শরীরের জন্য বিচলিত হন না।
এরপর চোখের সামনে যা যা ঘটে গেল তা ভাষায় প্রকাশ করা কঠিন। মিঠুর শরীরটাকে সতীশ দু টুকরো করে ফেললেন। অথচ কি আশ্চর্য, শরীর থেকে এক বিন্দু রক্ত অব্দি ছড়ল না। আমার সামনে সেই দ্বিখণ্ডিত শরীর ক্রমশ ভেঙে টুকরো হতে হতে গুঁড়ো হয়ে এক সময় এক আলোর স্রোতে পরিণত হল। ভৈরবী মা মুখ হাঁ করলেন, আর মিঠুর শরীরটা সেই আলোর স্রোত বেয়েই ঢুকে পড়ল তার মুখের ভেতরে। গুরুদেব প্রতিটা খুলিকে এক এক করে প্রণাম করলেন। তাদের সামনে ঝুঁকে পড়ে অস্ফুটে কিছু একটা বললেনও। আর ঠিক তখনই ভৈরবী মায়ের শরীর থেকে বেরিয়ে এলো এক অপূর্ব জ্যোতি, যার আলোয় সারাটা ঘর আলোকিত হয়ে উঠল। সেই জ্যোতির ভেতর থেকে ক্রমে তৈরি হল এক নারী শরীর, আর আমি দেখলাম
সেই নারী শরীর আর কারণ নয়, মিঠুর। কিন্তু সে যেন আমাকে চিনতেই পারল না। তার আনন্দের দিকে দুহাত বাড়িয়ে সে বলল,
এসো।
মিঠুর ডাক শুনে তার আনন্দ তার দিকে এগিয়ে গেলেন, দুহাত কপালের কাছে জড়ো করে মিঠুকে প্রণাম করলেন। তারপর মিশে গেলেন মিঠুর শরীরে যজ্ঞকুণ্ডের আগুন, নিভে গেল। ঘরের ভেতরের প্রতিটা মশালও নিভে গেল। আমার সারাটা শরীর কেমন যেন অবশ হয়ে আসছিল, চোখের পাতা ভারী হয়ে বুঝে আসছিল। কি ঘটছে কিচ্ছু বুঝতে না পেরে সতীশবাবুকে ডাকবার প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু গলা থেকে এতটুকু আওয়াজ বেরোল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বসে থাকতে কষ্ট হচ্ছিল। বুঝতে পারছিলাম আমি চেতনা হারিয়ে ফেলছি।
একদম অন্ধকার হয়ে এসেছে জায়গা।
কি হয়েছিল আমার? আমি ধড়মড় করে উঠে বসলাম। চারিদিকে তাকিয়ে অবাক হয়ে দেখলাম সৌভাগ্যকুণ্ডের সিঁড়ির ওপরেই রয়েছি, ঠিক যেখানে সতীশবাবুর সঙ্গে দেখা হয়েছিল। প্রথম কিছুক্ষণ একটা ঘোর ঘোর ভাব থাকলেও একটু পরেই সেটা চলে গেল। উঠে দাঁড়ালাম। না, শরীরে কোনো রকম ক্লান্তি বোধ নেই, বরং পরিশ্রমের পর দীর্ঘ বিশ্রাম পেলে শরীর যেমন ঝরঝরে হয়ে ওঠে তেমনটাই বোধ করছিলাম।
আপনি ঠিক আছেন তো?
দেখো দেখো,
ঠিক আছেন? আপনার শরীর ঠিক আছে তো? কেমন বোধ করছেন?
কেউ নেই।
আপনার বোধ হয় মাথা ঘুরে গেছি, এখানে এতক্ষণ আনকনশাস অবস্থায় পড়েছিলেন।
ও আচ্ছা, হ্যাঁ, মানে তাই হবে।
এখন ঠিক আছেন তো?
হ্যাঁ, এখন ভালো লাগছে একটু।
যাক, এই নিন ভাই, এই আপনার ব্যাগটা, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা।
ব্যাগটা খুলতেই চোখে পড়ল একটা কাগজ, বের করে দেখি রিটার্ন টিকেট, আজ বিকেলের ফ্লাইট। ঘড়ি দেখলাম সকাল 8টা। টিকিটটা যে কে কেটে দিলেন আর সেটা আমার ব্যাগেই বা কি করে এলো, এই প্রশ্নটা আমার মনে এলেও জানতাম জবাব পাব না। আমাদের এই জগতে এমন কত অজস্র ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, যুক্তি দিয়ে যার কোনো কুলকিনারা করা যাবে না। আমাদের সীমিত জ্ঞানে সে কার্যকারণ সম্পর্ক ধরতে পারি না বলেই সে সমস্ত কিছুকে আমরা অলৌকিক বলে চালিয়ে দিই। কামাখ্যা মায়ের দর্শন করে বেলা থাকতে থাকতেই আমি এয়ারপোর্টের দিকে রওনা হলাম। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। অফিস থেকেও মোটামুটি এইরকম সময় বাড়ি ফিরি। কলিং বেল বাজাতেই মিঠু দরজা খুলে দিল। না, ওর মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়ল না।
এসো, একেবারে সোজা বাথরুমে চলে যাবে, কিন্তু তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, খাবার বেড়ে দিচ্ছি। আজ কিন্তু মেনুতে সারপ্রাইজ আছে।
আমি এক্ষুনি আসছি মিঠু, আসছি। আমি অনবরত মিঠুকে লক্ষ্য করছিলাম। বিচারির ওপর দিয়ে গত কয়েকটা দিন যে ওরকম ঝড় বয়ে গেছে, ওকে দেখে তা বোঝার কোনো উপায় নেই। শুধু আমার হাতের ব্যাগটা দেখে বলল,
কি ব্যাপার বলতো, অফিসে এই ব্যাগটা নিয়ে গেছিলে কেন?
এও বুঝতে পারলাম যে গত কয়েকদিনের স্মৃতি ওর মন থেকে সম্পূর্ণ মুছে গেছে। আশ্বস্ত হলাম। ওকে আর কিছু বললাম না, কি বা বলবো। এই কটা দিন যা যা ঘটে গেল তার সবটুকু যে আমি নিজেই এখনো ভালো করে বুঝে উঠতে পারিনি। কয়েকদিন বাদে অফিস ফেরত 36D অখিল মিস্ত্রি লেনে গিয়ে হাজির হলাম। ইচ্ছে ছিল সতীশ ঘোষালের সঙ্গে দেখা করে নিজের কয়েকটা সংশয় আর প্রশ্নের উত্তর চেয়ে নেব।
ছত্রিশের একটা সবুজ জানলা ছিল,
কিন্তু সতীশবাবুর যে বাড়িটায় সেই রাতে ছিলাম তন্ন তন্ন করে খুঁজেও সেটার হদিশ পেলাম না। আমাকে এইভাবে ঘোরাঘুরি করতে দেখি হয়তো এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন,
আপনি কি কোনো ঠিকানা খুঁজছেন?
হ্যাঁ হ্যাঁ, এই 36D অখিল মিস্ত্রি লেন।
ওই যে ওই ওই বাড়িটা।
কিন্তু এই বাড়িটা তো,
হ্যাঁ মশাই হ্যাঁ, এইটাই হলো 36D। আপনি কাকে খুঁজছেন বলুন তো?
সতীশ ঘোষাল, বয়স ওই 50-এর কাছাকাছি হবে, আমারই মতো হাইট, একটু কুঁজো হয়ে হাঁটেন ভদ্রলোক।
না 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 মশাই, আপনার কোথাও ভুল হচ্ছে।
ভুল হচ্ছে?
এ তল্লাটে ওই নামের বা ওরকম দেখতে লোক তো কেউ নেই।
সে কি?
আমি এখানকার বহু পুরনো বাসিন্দা বুঝলেন। হ্যাঁ, আশেপাশের কম বেশি সব মানুষের সঙ্গেই ওই কি বলে ইন্টিমেসি না থাকলেও অন্তত মুখ চেনাটুকু আছে। আপনি যার কথা বলছেন তিনি তো এ পাড়ার লোক নন, অলপ করে বলতে পারি।
ওখানে দাঁড়িয়ে থাকার যে আর কোনো মানে নেই সেটা বেশ বুঝতে পারলাম। যে রহস্য সমাধানের টানে এখানে ছুটে এসেছিলাম বুঝলাম সেটাও অধরাই থেকে যাবে। এর কিছুদিন পরে মিঠু নিজেই আমাকে সুখবরটা দিল। মনের মধ্যে আনন্দ আর উত্তেজনা দুই মিশে থাকলেও অবাক হইনি আর, শুধু মনে মনে তার আনন্দের প্রতি প্রণাম জানালাম, প্রার্থনা করলাম মিঠুকে সুস্থ রাখতে ও তাকে রক্ষা করতে, যাতে তার আনন্দের ভবিষ্যতের জন্মের আধার সুরক্ষিত থাকে। জিষ্ণুর জন্মের পর কেটে গেছে 5-5টা বছর। একসঙ্গে কয়েকটা ছুটি পেয়ে যাওয়ায় মিঠু আর জিষ্ণুকে নিয়ে কদিনের জন্য মিঠুর বাপের বাড়ি যাচ্ছি। ট্রেনে খুব একটা ভিড় নেই। জিষ্ণু জানলার ধারে সিটটা পেয়ে যথারীতি মহানন্দে বাইরের দৃশ্য দেখছে। ছেলের পাশে মিঠু আর তার পাশে আমি বসেছিলাম।
কি হলো কি?
হঠাৎ মিঠুর কনুইয়ের আলতো খোঁচা খেয়ে ওর দিকে তাকাতেই মিঠু ফিসফিস করে বলল,
লোকটাকে দেখেছ?
কোন লোকটা?
আরে ওই লোকটা, ওই যে ভিখিরি মতো দেখতে সাধুটা।
আগে কনফার্ম করো তো, ভিখিরি না সাধু?
ধুর বাবা, জানি না, যাও তো।
আর রাগ করছো কেন? হ্যাঁ লোকটাকে চিনি তো, ওই তো ট্রেনে আর প্ল্যাটফর্মে ভিক্ষে করে আর সবাইকে গুরু গুরু বলে দুই হাত জড়ো করে প্রণাম করে। এমনিতে হার্মফুল নয় মনে হয়, তবে মানসিকভাবে বোধহয় পুরোপুরি সুস্থ নয়। আমাদের কথার মধ্যেই লোকটা এগিয়ে এলো, স্থির দৃষ্টিতে জিষ্ণুর দিকে তাকিয়ে রইল। এবারে আমারও কেমন একটা অস্বস্তি হচ্ছে। মিঠু রীতিমতো সিঁড়ি গিয়ে জিষ্ণুকে জড়িয়ে ধরে রয়েছে। লোকটাকে সরানোর জন্য আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার দিকে এগিয়ে দিলাম। আপনি আপনি এটা রাখুন, কিছু একটা কিনে খেয়ে নেবেন কেমন? কিন্তু লোকটা আমার দিকে ফিরেও তাকাল না, জিষ্ণুর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। একগাল হেসে মিঠুর দিকে ফিরে দুই হাত জোর করে জিজ্ঞেস করল,
এ ছেলে তোমার?
হ্যাঁ।
বড় ভাগ্যবতী মা তুমি,
বলেই ট্রেনের মেঝেতে হাঁটু মুড়ে বসে জিষ্ণুর পা দুটো ধরে নিজের মাথার উপরে রাখল।
এতদিনে তোমায় পেয়েছি।
আমার
ব্রত এতদিনে সম্পূর্ণ হলো প্রভু, আমি আমি আসছি গুরুদেব, আমি আসছি।
লোকটা হা হা করে হাসতে হাসতে প্রায় নাচতে শুরু করে দিল, আর অনুর্গল কি সব অসংলগ্ন কথা বলে যেতে লাগল। ট্রেন তখন পরের স্টেশনে ঢুকছে। প্ল্যাটফর্মে ঢুকতেই লোকটা একবার আমাদের দিকে ছুটে এসে ঢিপ করে মিঠুকে আর আমাকে প্রণাম করে দৌড়ে স্টেশনে নেমে গেল, আর একবারও পেছন ফিরে দেখল না। চোখের আড়ালে চলে যাওয়া পর্যন্ত শুধু তার গলাটা শুনতে পাচ্ছিলাম। এক টানা সে বলে চলেছে, গুরুদেব, গুরুদেব।
লোকটাকে কোথায় যেন দেখেছি জানো? ওর চোখ দুটো বড্ড চেনা চেনা লাগলো।
আগে দেখেছ? কিন্তু আমাদের বাড়ির দিকে তো ওকে কখনো দেখিনি।
ঠিক জানি না গো, কিন্তু আমি নিশ্চিত ওর সঙ্গে এর আগেও আমার দেখা হয়েছে।
শুনলেন মন্তর তন্তর, মূল রচনা জয়দীপ চক্রবর্তী, অডিও নাট্যরূপ জিনিয়া রায়, নির্দেশনা তমালী চৌধুরী, গল্প পাঠে ও সতীশের চরিত্রে শেখর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋষি, অগ্নি, মিঠু, অয়ন্তিকা, আত্মানন্দ, অংশুমান পাল, গুরুদেব, শঙ্করী প্রসাদ মিত্র, সঙ্গে দীপঙ্কর দেব, উৎপল সরকার, আম্রপালি ভট্টাচার্য, সায়ন্তন মৈত্র, সুজাতা ঘোষ, অভিরূপ বন্দ্যোপাধ্যায় ও তমালী চৌধুরী। শব্দগ্রহণ বিশাল হালদার ও সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌম শুভ, সহকারী নির্দেশক আম্রপালি ভট্টাচার্য, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াস। গল্পের সূত্রধার এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনায় আমি ইন্দ্রাণী। শেষ হল জয়দীপ চক্রবর্তী রচিত মন্তর তন্তর। সানডে সাসপেন্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।